আসসালামু আলাইকুম এন্ড ঈদ মুবারক। অদ্ভুতের 335তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাব, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনার মতো ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজ আপনাদের সামনে অদ্ভুতের 335তম এপিসোড নিয়ে, এবং আজকে কিন্তু ঈদের এপিসোড, মানে আমাদের ইউটিউবের জন্য। আপনারা ফেসবুকে দেখেছেন আমাদের যে থার্সডে নাইট ফিয়ার ছিল, সেটাও ঈদ স্পেশাল এপিসোড ছিল, আর এটা হচ্ছে ইউটিউবের ঈদ স্পেশাল এপিসোড। আচ্ছা, স্পেশাল এপিসোড আপনাদেরকে কিভাবে ডিফাইন করব? আপনারা কিন্তু অনেকেই মনে করেন একটা এপিসোড বেশ লম্বা হলেই এটা স্পেশাল এপিসোড, আসলে কিন্তু সেটা না। ঘটনা যখন বাছাই করি, এর মাঝে যে ঘটনাটা আমার কাছে মনে হয় যে এটা স্পেশাল এপিসোডের মতো ঘটনা, সেটাই কিন্তু স্পেশাল এপিসোড। যাই হোক, আজকের এপিসোডটা হবে ঈদ স্পেশাল এপিসোড ইউটিউবের জন্য, মানে আমাদের রেগুলার উইকলি শো এর জন্য। এখন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায়। আর প্রথম ঘটনাটা আমাদের সাথে শেয়ার করছেন হৃদয়, সে এই ঘটনাটি কালেক্ট করেছে। অতীতেও তার একজন পাকিস্তানি রুমমেটের কাছ থেকে সে ঘটনাটি কালেক্ট করেছিল, এবারও সে কালেক্ট করেছে। তো চলুন আমরা হৃদয় ঘটনাটা শুনে আসি, আমি আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করব। তো শুরু করছি আজকে অদ্ভুতের প্রথম ঘটনা, যেই ঘটনাটা হৃদয় আমাদের সাথে শেয়ার করেছেন। হৃদয়ের বাড়ি বাংলাদেশের নরসিংদীতে এবং বর্তমানে তিনি কাতারে অবস্থান করছেন। তিনি এই পর্যন্ত বেশ কিছু ঘটনা আমাদের কাছে পাঠিয়েছেন এবং সেগুলো আপনারা পছন্দ করেছেন, বেশ আমার নিজেরও বেশ ভালো লেগেছে, এই কারণে শেয়ার করা হয়েছে। তো হৃদয় কিন্তু তার এক রুমমেটের একটি ঘটনা আমাদের কাছে পাঠিয়েছিল। ওনার বাড়ি পাকিস্তান, ওনার নাম তাইমুর, এবং তাইমুর সাহেবের একটি ঘটনা হৃদয় আগে পাঠিয়েছেন আমাদের কাছে, সেটি আমরা শেয়ার করেছিলাম। অ্যাকচুয়ালি ঘটনাটা ছিল তাইমুর সাহেবের বাবার সাথে ঘটা একটি ঘটনা, এবং ঘটনাটা বেশ ভয়ের এবং ইন্টারেস্টিং ছিল, যে কারণে আমি শেয়ার করেছিলাম সেটি। হৃদয় তখনই আমাকে লিখে পাঠিয়েছিল যে ভাইয়া, তাইমুর ভাইয়ের কাছে আরো অনেক ঘটনা আছে এবং তিনি একটি ঘটনা আমাদেরকে শোনাবেন, যেটা পরবর্তীতে তিনি দেবেন। সেটা তাদের গ্রামের একটি ঘটনা, সেটা বেশ ভয়ের। তো আমি হৃদয়কে বলেছিলাম পাঠিয়ে দিয়েন, আপনি যদি সেটা কালেক্ট করতে পারেন পাঠিয়ে দিয়েন। তো হৃদয় সেটি করেছে, ঘটনাটি পাঠিয়ে দিয়েছে আমার কাছে। বেশ পুরনো একটা ঘটনা। অ্যাকচুয়ালি তাইমুর সাহেবদের যে গ্রামটা, সেটার গোড়পত্তনের সময়কার ঘটনা, মানে ওখানে যখন গ্রাম প্রথম তৈরি হয়, মানুষজন যখন প্রথম আবাস তৈরি করে, তখনকার ঘটনা। তো আমি আর কথা না বাড়িয়ে চলে যাব সেই ঘটনায়। আমি চেষ্টা করব আমার মতো করে ঘটনাটি শেয়ার করতে। আর ঘটনায় যাবার আগে আপনাদের রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। যারা ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড আছেন, তারা আমাদের ফেসবুক পেজটিকে লাইক দিন এবং ফলো করুন। আর আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, সেখানে জয়েন করে ফেলতে পারেন, তাহলে আমাদের সমস্ত আপডেটগুলো পেয়ে যাবেন আপনারা সেখান থেকে। আমাদের প্যাট্রিয়ন চ্যানেল ভিজিট করতে পারেন, ভিজিট করলে পেয়ে যাবেন খুব হাই কোয়ালিটির অডিও সম্পন্ন সেই এপিসোডগুলো এবং আরো অনেক স্পেশাল এপিসোডস। তাইমুর সাহেবদের গ্রামটা হচ্ছে পাকিস্তানের পাঞ্জাবের কোন একটা জায়গায়, এবং ওই গ্রামটা তখন, মানে এটা অনেক আগের কথা, অনেক অনেক পুরনো একটা ঘটনা। তো সেই জায়গায় তখন গ্রামের কেবল গোড়পত্তন হচ্ছে, মানে কিছু কিছু ফ্যামিলি ওখানে এসে ঘরবাড়ি করেছে এবং তারা মানে বিশাল চাষাবাদের জায়গা ঠিক করে নিচ্ছে যে এখানে চাষ করবে ইত্যাদি ইত্যাদি। তো তাদের ওই যে জায়গাটা যেখানে চাষাবাদ তখনও হচ্ছে না, কিছু কিছু জায়গায় তারা ঘরবাড়ি করেছে, সেই খোলা মাঠের ওই পারে বেশ দূরে গেলে বেশ বড় একটা জঙ্গল ছিল, বেশ বড় একটা উডস। এর আগে এই জায়গাটা বিস্তীর্ণ ছিল, মানে যখন গ্রামের এক্সটেনশন এখানে না হয়, মানে গ্রামে তো এক্সটেনশন হয়, মানে একটা গ্রাম, গ্রামের একটা অংশ ছেড়ে যখন মানুষ আরো দূরে এসে বাসা করে, তো সেই জায়গাটা কিন্তু একসময় ফাঁকা থাকে, তো সেখানেই মানুষ ঘরবাড়ি করে। তো তাইমুর সাহেবদের যে গ্রামটা ছিল আজ থেকে বহু বছর আগে, সেখানেও এরকমই হচ্ছিল। তো কিছু মানুষ ঘরবাড়ি করেছিল, জায়গা জমি তখন দেখছে, মানুষ ঠিক করছে কোথায় চাষাবাদ করবে, প্রিপেয়ার করবে। সে এলাকার মানে মূল যে তারা এন্ট্রেন্স বানিয়েছিল সেখানে ঢোকার জন্য গ্রাম, তো সেখান থেকে বাঁ দিকে গেলে দূরে একটা নদী আছে, সেই নদী থেকে তারা কিভাবে খাল কেটে এখানে সেচের ব্যবস্থা করবে, জমি জমা করলে, সেগুলো চিন্তা করতেছে। আর ডান দিকে তাদের যে গ্রামের ডান দিকের যে জায়গাটা, সেটা দিয়ে বেশ দূর গেলে, এই মাঠগুলো পার হয়ে গেলে দূরে বেশ ঘন জঙ্গল আর কি। ঘন জঙ্গল মানে কি, ঘন বলতে যে গাছ একটার সাথে একটা ডেন্স, এরকম না, মানে কেমন যেন গা ছমছম করা একটা জঙ্গল। মানে ঢুকলে বড় বড় গাছ আছে, বেশ ফাঁকা ফাঁকা জায়গা, এবং দেখা যাচ্ছে যে বেশ খানিকটা ফাঁকা জায়গা নিয়ে আবার কিছু গাছপালা, আবার অনেকটা ফাঁকা জায়গা এরকম। কিন্তু ওই জঙ্গলটা কেমন যেন ভয় জায়গা নিয়ে আছিল, মানে অনেক গাছ আছে যেগুলো দেখা গেছে যে মরে গেছে কিন্তু গাছ দাঁড়ায় আছে, মানে গাছে পাতা টাতা নাই এরকম। তো যাই হোক, ওখান থেকে মানুষ কাঠ আনতে যেত আর কি, যারা নতুন আসছে তারা ওখান থেকে কাঠ আনতে যেত, এবং দূরের গ্রাম থেকেও আসতো মানুষজন, কিন্তু দেখা যায় যে বিকালের পরে আর মানুষজন থাকতো না। তো এই হচ্ছে তখনকার এই গ্রামের অবস্থা, মানুষজন খুব কম এবং ঘর বাড়িগুলাও এত কাছাকাছি হয় নাই, মানে যারা যারা জমির বরাদ্দ নিয়ে কাজ করতে গেছে তারা একজন ঘর করছে তার থেকে বেশ খানিকটা দূরে গিয়ে একটা ঘর এরকম। তো এই ঘটনাটা আসলে ফজল নামে একজন ব্যক্তি এবং তার পরিবারকে কেন্দ্র করে গড়ে উঠছে। এই ফজল যিনি ছিলেন তিনি পাশের এক গ্রাম থেকে এখানে মুভ করে আসছিলেন, মানে ওখানে তার যে অবস্থা ছিল এখানে তিনি শুনছেন যে তিনি এখানে যে চাষাবাদ করেন, ঘরবাড়ি করেন, আরো ভালো তিনি করতে পারবেন, আরো বেশি জায়গা পাবেন, এই ইত্যাদি ইত্যাদি শুনে আরো যারা এখানে এর আগে আসছে তাদের কাছ থেকে শুনে তিনি এখানে মুভ করছিলেন। তো যেহেতু পরে মুভ করছেন, এই ফজল সাহেবের জায়গাটা পেয়েছিলেন শেষের দিকে, মানে গ্রামের দৃশ্যটা এরকম যে ওই গ্রামের মূল রাস্তা থেকে যখন ঢোকে অনেক দূর হেঁটে গেলে প্রথমে ঘর বাড়ি কিন্তু নাই, প্রথমে মানে চাষাবাদের জমি আর কি। তো সেটা অনেক দূর এরকম দাগ দিয়ে রাখা, সেই জমি গমের চাষ হয় সেখানে, সে তারপরে গেলে বেশ খানিকটা গেলে প্রথম ঘর বাড়ি শুরু হয়। তো তারপরে এরকম কয়েকটা ঘর বাড়ি আছে, এরকম আস্তে আস্তে যায় ওই আরো কিছু ঘর বাড়ি, তারপর যে আবার ফসলের মাঠ, মানে এইভাবেই তখনকার গ্রামগুলা তৈরি হতো। এবং অনেকের জায়গা এভাবে পাইছিল যে এখানে তার ঘর, তার আগেও কিন্তু ওই পাশের ঘরের জমি, তারপরে জমি এরকম। তো এরকম ফজল সাহেবের জমিটা পড়ছিল লাস্টে, মানে তার জমিও লাস্টে, তার আগে তার ঘর, একটা ফাঁকা জায়গা সেখানে তিনি ঘর করছেন, মোটামুটি দুই তিনটা রুম এবং তার অন্যান্য যে মানে আর কি তার রান্নাঘর, বাথরুম ইত্যাদি ইত্যাদি, আর সামনে একটু ফাঁকা জায়গা, তার বাঁ পাশে হলো অন্য মানুষের জমি আর ডান দিকে ওনার জমি। তো উনি তখনও ওই জমি প্রিপেয়ার করে নাই, তিনি দেখতেছেন, এবং ওই যে বললাম যে সেচের ব্যবস্থা মানুষ টানতেছে ইত্যাদি ইত্যাদি কাজ করতেছে, তো উনি জমি প্রিপেয়ার করার কাজে আছেন আর কি। বেশ বড় অনেক অনেক জমি পাইছেন তারা সবাই, তো বেশ জমি। এবং তারপরে এই ফজল সাহেবের জমির পরেই কিন্তু ওখানে এই জঙ্গল শুরু হয়েছে, মানে ওই যে গাছপালা বন, কাঠের বন। তো কাঠের বন কেন বললাম, ওখানে তো মানুষ কাঠ সংগ্রহ করে আনে, এবং গ্রামে তখন তো মানে আজ থেকে অনেক বছর আগে তখন তো এই রান্না বান্না এই লাকড়ি মাকড়ি এগুলো দিয়েই হতো, তো ওখান থেকে কাঠ সংগ্রহ করে আনে। তো এইটা একটা সুবিধা হয়েছিল ফজল সাহেবের জন্য, তিনি এবং তার পরিবার মাঝে মাঝেই এই লাকড়ি কুড়াতে যেতেন ওখানে, হ্যাঁ কুঠার নিয়ে যেতেন, কুঠার নিয়ে গিয়ে এই যে বিস্তীর্ণ ফসলের মাঠ এগুলো পার হয়ে, তারপর যে অনাবাদী আরো কিছু জমি আছে সেগুলো পার হয়ে হেঁটে যে বনে ঢুকতেন, ঢুকে সেখানে হেঁটে এই কাঠ কুড়াই নিয়ে আসতেন, গাছের শুকনো ডাল, কিছু জায়গা কোন একটা গাছ হয়তো একটু পড়ে গেছে বা যেগুলো শুকায় গেছে ওগুলো কেটে কেটে ডালপালা নিয়ে আসতেন। এরকম আরো মানুষ যেত গ্রামে, তো ফজল সাহেবের জন্য সোজা ছিল তার বাসা থেকে কাছে অন্যদের কাছ থেকে। তো যাই হোক, ফজল সাহেব ওখানে ওঠার পর মোটামুটি তিনি এগুলো গুছাই নিচ্ছিলেন, তার জমি রেডি করতেছিলেন, এর মধ্যে প্রতিদিন এদিক ওদিক দেখতেন, অন্যদের সাথে হাঁটতেন, ওই সেচের নালা নিয়ে কথা বলতেন। তো এইভাবে তার দিন কয়েকদিন কেটে যাচ্ছিল। তো তিনি যখন ওখানে চাষাবাদ করলেন, তার ওখানে প্রথম এই গম উনি বুনছেন, গাছগুলো হয়েছে এরকম একটা অবস্থা। তো তার এক ছেলে এক মেয়ে ছিল, তো ছেলে মেয়েরা খুব খুশি নতুন জায়গায় এসে, এবং তাদের কাছে বেশ ভালো লাগতো। তো যেই ব্যাপারটা ছিল যে ফজল সাহেবের মেয়ে ছিল, সে টিনেজ, ওর নাম ছিল ওয়াহিদা, এগুলো ছদ্মনাম। তো সে ওই খুব পছন্দ করত, সন্ধ্যার পর মানুষজন যখন থাকতো না সে হেঁটে তার বাসার থেকে সামনেই যে ফসলের মাঠ ওখানে নেমে যেত, তো ওখানে নেমে এসে দৌড়াতো, দৌড়ায় এটা ওইটা দেখতো, তার বাবা ওখানে বসে থাকতো ঘরের যে বারান্দা ওখানে, সে দৌড়ায় ওখানে ঘুরতো টুরতো, খুব বেশ তার ভাল লাগতো আর কি জায়গাটা। তো এরকম ভাবে তাদের দিন কাটতেছে, খুব ভালো একটা অবস্থা। তো ওখানে একটা জিনিস শুরু হয় কিছুদিন পরে, যেটা হচ্ছে ওই গ্রামের মানুষরা গভীর রাতে একটা ডাক শুনতে পায়, ডাকটা কেমন যেন ভয়ঙ্কর ডাক, ওই যে জঙ্গল আছে জঙ্গল থেকে আসে ডাকটা এরকম, মনে হচ্ছে নেকড়ে যদি পাল ধরে ডাকে সেরকম ডাক। তো তারা জানে ওখানে নেকড়ে ছিল না, ওই বনে নেকড়ে নাই, যেহেতু কাঠ টাট টোক কুড়াইতে যায় তারা, তারা জানে ওখানে নেকড়ে নাই। এটা দিনের বেলা তারা অনেকে মিলে ভেরিফাইও করছে যে ওখানে নেকড়ে নাই, এবং মানুষের কাছ থেকেও শুনছে আশেপাশের গ্রামের মানুষদের অনেকের সাথে কথা বলে যে নেকড়ে নাই। রাতে কি ডাকে এইটা যখন নাকি তারা ওই পাশের গ্রামের মানুষদেরকে জিজ্ঞেস করছে, তারা তাদেরকে কিছু বলতে চায় না, মনে হয় তারা চুপ করে যায়। শুধু দু একজন মুরব্বী বলছে যে ওদিকে যেও না, যখন ডাক টাক শুনবা তখন চুপ করে থাকবা, তোমরা ওদিকে মানে ফোকাস করবা না। মানে ওইদিকে ফোকাস করবে না, তোমাদের বাসার আশেপাশেও যদি ডাকে কখনো ওগুলার দিকে তাকাবা না, ওগুলার দিকে মানে নজরও দিবা না, নিজের মতো চুপচাপ থাকবা। তোমরা একটা নতুন জায়গা আবাদী করতে গেছো, ওই জায়গা আগে ছিল ভ্যাকেন্ট, মুরব্বী কয়েকজন বলছে আর কি, ওই জায়গা খোলা ছিল আর কি, খালি পড়ে ছিল, এবং জঙ্গল মানে পাস মানে জঙ্গলের একদম পাশে, ওখানে তোমরা গেছো নতুন করে আবাদী করতেছ মানে নতুন জায়গার মধ্যে, তো ওই জায়গায় তো একটু উল্টা পাল্টা জিনিস হইতেই পারে, কত কিছু ওখানে ঘোরাফেরা করতো, এগুলো নজর দিবা না, চুপচাপ থাকবা। তো সবাই শুনছে, ফজল সাহেব ওইটা ওইটাই মেনে চলছে, এবং তার বাসা জঙ্গল থেকে কাছে, তার এখানে ডাক্তারও বেশি ডিপ আসতো কাছে। তো কোন কারণে ওয়াহিদা মানে ওনার যে মেয়ে, সে এই যে এই সাউন্ডটা শুনে মানে তার কিউরিয়াসিটি হইত খুব, সে প্রায় তাদের যে ঘরের জানালা আছে জানালা দিয়ে উঁকি দিত এই শব্দ শুনলে, কারণ সে আর তার মা থাকতো পাশের রুমে, ফজল সাহেব আর তার ছেলে সামনের দিকে থাকতো রুমটাতে। তো সে ওই জানলা দিয়ে উঁকি দিয়ে, তার মা অনেক সময় ঘুমায় গেছে, তার মা দু একদিন টের পেয়ে তাকে বকা দিছে, কিরে তুই এরকম করে জানলা দিয়ে তাকাস কেন। তো সে কোনো কথা বলেনি, চুপচাপ শুয়ে পড়ছে। আর ওই যে ওয়াহিদার অভ্যাস ছিল যে ওই ইসে বেরিত, তাদের যে ওই যে সামনে যে ক্ষেত, খেতে বেরিত, দৌড়াদৌড়ি করতো, তো যখন এগুলোই ডাকাটাকে শুরু করলো, তার বাপ মেয়েকে নিয়ে ওদিকে যাওয়া বন্ধ করলো, বললো যে তুই আর ওই গম খেতে যাবি না, কেন গম ক্ষেত কিন্তু একটু বেশ উঁচু হয়, ওয়াহিদা অত অত লম্বা না, বাপ বলতো ওখানে আর যাবি না, দরকার নেই এখানে হাঁটাহাঁটি করার। তো এগুলো বলে তার বাবা তাকে থামাইতো আর কি, কিন্তু ও তো একটু চঞ্চল, টিনেজ বয়স। তো একদিন এরকম সে জোর করে বাবাকে বলছে যে আমি একটু সামনে যাই এখান থেকে, তখন তো এত বড় হয়নি গাছগুলা, বলছে সামনে যাই। তো বাপ আর ই করতেছিল, কি যেন কাজ করতেছিল তার জিনিসপত্র দিয়ে, মানে টুলস টুলস দিয়ে কিছু কাজ করতেছিল, তার তিনি মাথা ঘামান নেই, বলছে আচ্ছা মানে মেয়েকে অ্যাভয়েড করে দিচ্ছে যা। তো তিনি কাজ করতেছেন তার মতো হ্যারিকেনের আলোয়, আর ওয়াহিদা ওখান থেকে দৌড়াতে দৌড়াতে সামনে চলে আসছে মানে ওই ক্ষেতের মধ্যে দিয়ে। তো তখন মোটামুটি গাছগুলা বেশ একটু বড় হয়েছে, তার কোমর পর্যন্ত হয়ে গেছে, তো তার কাছে বেশ ভালো লাগতেছে, এবং চাঁদ উঠছে আকাশে, চাঁদের আলো পড়ে ক্ষেতটা যেন কেমন চকচক করতেছে, বাতাস এরকম বইতেছে, তো সে সুন্দর মানে ওই গাছের শীষ ধরতেছে, ওই গমের শীষ আবার হেঁটে হেঁটে যাচ্ছে সামনে, এগুলো করতে করতে দেখছে সে নিজের মনে আবার গুনগুনও করতেছে। তো সে যখন চিন্তা করছে সে ফিরে আসবে মানে বাসার দিকে চলে আসবে, এই সময় সে ওই ডাকটা শুনলো, যে এই ডাকটা তারা রাতে শুনে, বেশ ভয়ের শব্দ, ভয়ের ডাক, কিন্তু কেমন জানি মানে এটা ঠিক কুকুরও না নেকড়েও না, কেমন জানি একটা ডাক। তো এই ডাকটা ওয়াহিদার কানে আসছে, কিন্তু এত লাউড না যে একেবারে তার বাসা বন্ধ যাবে, মনে হলো খুব ক্ষীণ স্বরে কেউ ডাকছে। তো ওয়াহিদা ফট করে চমকায় উঠে, উঠে এসে তাকায়, তাকায় দেখতেছে সে তাদের ক্ষেতের মাঝ বরাবর আছে, মানে সে যেখানে আসে সেটা হচ্ছে তাদের ক্ষেতের মাঝ বরাবর, তার থেকে এই ক্ষেতের আরো অর্ধেক পার হয়ে গেলে গাছের ওইখান থেকে কেউ ডাকছে মনে হলো তার কাছে। সে চুপ করে দাঁড়ায় থাকলো, ওদিকে তাকায় কয়েক সেকেন্ড, আর একবার কিন্তু সে তার বাসার দিকে তাকাইছে, তার বাসার দিকে তাকায় সে দেখতেছে বাসার ওখানে টিম টিম করে হারিকেন জ্বলতেছে, তার বাবা মনে হয় বসে আছে আবছা ভাবে, মনে হচ্ছে মানে সেই তার যে কি একটা অবয়ব বোঝা যাচ্ছে ওখানে, যেমন হচ্ছে আবছা ভাবে তার বাবা বসে আছে ওইখানে, আর হারিকেনটা জ্বলতেছে টিম টিম করে, আর ওদিকে তাকাইছে, তাকায় দেখতেছে যে ঘন গাছপালা এবং কতগুলো মরা গাছ আছে ওইখানে সেগুলা, এবং তার কাছে মনে হচ্ছে ওখান থেকেই শব্দটা আসছে। তো সে কয়েক সেকেন্ড তাকায় থাকলো ওদিকে, এবং চাঁদের আলো কিন্তু পড়ছে পুরো জায়গাটায়, পুরো জ্যোৎস্নায় ধুয়ে যাচ্ছে। এই সময় সে হঠাৎ করে আবার ওই পাশ থেকে ওই ডাকটা শুনলো, আরো ক্ষীণ, মানে এত ক্ষীণ মনে হচ্ছে তার কানেই আসবে আর সামনে ওদিকে যাবে না। তো ওয়াহিদা খুব অবাক হয়ে গেল, সে ওইদিকে চোখ বড় বড় করে তাকায়, আস্তে আস্তে নিজের অজান্তে হেঁটে ওদিকে যাওয়া শুরু করলো। তো সে এগোয়ে যাচ্ছে কিন্তু, এবং তার কাছে মনে হচ্ছে যে ওদিক কেউ ডাকতেছে তাকে, এরকম মানে সম্মোহিতের মতো সে এগোয়ে যাচ্ছে ওদিকে। সে আবার ডাক শুনলো, এবার মনে হচ্ছে আরো ক্ষীণ, কিন্তু তাকে মনে হইতেছে ওদিকে ডাকতেছে। সে কিন্তু ওই ক্ষেতের মধ্যে দিয়ে ওদিকটা হেঁটে চলে যাচ্ছে, ওই সে গাছপালার দিকে, গাছপালার দিকে চলে যাচ্ছে, তার কোনো হুঁশ নাই, তার মনে হইতেছে ওদিকেই যেতে হবে। তো সে অনেকটাই চলে আসছে, এখন থেকে তার গাছপালার দূরত্ব অনেক কম, মানে তাদের এই ক্ষেতের এক কোয়ার্টার বাকি এরকম। এই সময় সে দেখতে পেল গাছের আড়ালে মনে হলো কে জানে নড়তেছে, একটা গাছ আছে এরকম, ওইটার পাতা পুতা নাই, মানে মরা টাইপের গাছ, ওইটার পাশে কে যেন নড়তেছে। সে দেখলো চাঁদের আলো পড়লো এবং চাঁদের আলোতে সে একটা মানুষের অবয়ব দেখলো, একটা মানুষ মানে মহিলা হবে এবং তার স্কিন কালচে, চাঁদের আলো যেখানে পড়ছে কালচে, এমনি তো খুব বেশি দেখা যায় না কিন্তু এই মানে আকাশ ধোয়া জ্যোৎস্না যেহেতু এটাতে যতটুকু দেখতে পাচ্ছে সে কালচে একটা স্কিনের মধ্যে দেখতে পাচ্ছে এবং সাদা শাড়ির অংশ, মানে এই সাদা শাড়ি গ্রামের মহিলারা যেভাবে পরে প্যাচ দিয়ে সেরকম, এবং মাথার মধ্যে কাপড় টানা এবং মুখের অংশটা দেখা যাচ্ছে না এই চাঁদের আলো এরকম। তো এটা কিন্তু সে দেখছে, দেখেও কিন্তু সে হয়ে যাচ্ছে ওদিক থেকে এবং তার কাছে মনে হলো ওই মহিলাই ডাকছে এরকম করে। আবার ডাকলো, এবার এত মিহিভাবে ডাকলো যে ঠিক তার পর্যন্তই যায়, এরকম মনে হচ্ছে যে ওই মহিলাটা শব্দ সেন্স করেই পাঠাইতে পারতেছে যে তার পর্যন্ত আসতেছে এবং যাচ্ছে না। ওহিদা মনে হচ্ছে যে স্বপ্নের রাজ্যে সে হাঁটতেছে, মানে স্বপ্নের মধ্যে সে হাঁটতেছে, সে আর পৃথিবীতে নেই, সে পা দিচ্ছে যে মনে হইতেছে যে সে বাতাসের উপর হেঁটে হেঁটে ওদিকে যাচ্ছে। তো এই সময় হঠাৎ করে সে ধমক শুনল তার বাবার গলার এবং সে কেঁপে উঠল এবং তার মনে হলো যে পুরা যে তার এই যে একটা মোহর মধ্যে ছিল মোহটা ভেঙে গেল হঠাৎ করে, মনে তার বাবা পিছন থেকে ধমকায় উঠছে তার নাম ধরে। তো সে চমকা উঠে পিছিয়ে তাকাইল, তাকায় দেখতেছে তাদের বাসা থেকে তো অনেক দূরে, সে ক্ষেতটার মানে মাত্র অল্প একটু বাকি আছে ওই গাছপালা পর্যন্ত যেতে, আর বাকি ক্ষেত প্রায় সে পার হয়ে আসছে। সে দেখতেছে তার বাবা বেশ খানিকটা দূরে হাতে হারিকেন দাঁড়ায় আছে এবং তাকে ডাকতেছে ধমকায়, যে ওদিক কই যাস, এদিক আয়, কই যাচ্ছিস তুই, এরকম ধমকাইতেছে তার বাবা। তো সে আস্তে করে কাঁপতে কাঁপতে ফেরত আসে বাবার কাছে। তো তার বাবা দেখে যে হারিকেন নিয়ে আসছে এবং তাকে চরম বকা দেয়, তুই হাঁটতে এখানে কোথায় আসলি, কি কেন আসলি? তো সে তার বাবাকে বলতেছে যে আমি এখানে শব্দ শুনতেছিলাম। কিসের শব্দ? বলে যে রাত্রে যে ডাকে। তো বাপ তারও বকা দিল, বকা দিয়ে তাকে সামনে পাঠিয়ে দিল এবং বাপ পিছনে পিছনে আসতেছে। তার বাবার হাতে হারিকেনের সাথে লাঠিও ছিল, সে দিক ওদিক তাকাচ্ছে, তাকায় তাকায় আসতেছে, কারণ সে মানে ভয় পাচ্ছে, মানে গ্রামে তো শিয়াল টিয়াল থাকে, অনেক কিছু থাকে এরকম, তো রাতের বেলা আর এই যে ডাকটা অনেক মানে অন্যরকম জিনিস। তো যাই হোক, এইভাবে করে তার বাবা মেয়েকে বাসা আনলো, এনে তার মাকে ডাকলো, ডেকে বললো যে তোমার মেয়েকে সামলাও, সে এরকম হেঁটে হেঁটে ওদিক দিয়ে ওইদিকে চলে যেতেছিল এরকম এসে। তো ওয়াহিদার মাও বকা দিল, নিয়ে ঘরে নিয়ে গেল। আর তার ভাইকে সে ডাকলো, ডেকে বললো যে তোর বোনকে দেখে রাখতে পারিস না, ও এখানে হাঁটাহাঁটি করে এসে। তার ভাই বলতেছে যে তুমি তো তাকে প্রশ্রয় দাও, সেই তো তোমার সাথে যায়, তুমি বসো আর সে এখানে হাঁটে। তো যাই হোক, আর কিছু বললেন না ফজল সাহেব, তিনি ঘরে আসলেন, দরজা লাগিয়ে দিলেন। তো রাতের বেলা ওই দিন তাদের বাসার ঠিক মনে হলো খুব কাছে ওই ডাকটা শুনতে পেল বাসার সবাই, এবং মনে হলো যে মানে এমন ভাবে ডাকলো মানে ডাকটা কেঁপে ওঠার মতো গভীর রাতে। তারা সবাই ঘুমায় গেছিল তখন, মানে বাতি টাতি নিভানো সবকিছু, মনে হলো যে সবাই একসাথে কেঁপে উঠছে, কেউই তখনও ঘুমায় নেই। তখন ফজল সাহেব বলতেছে তার মেয়েকে যে আজকে মানে ফিসফিস করে বলতেছে যে তোর জন্য এরকম হয়েছে এখান থেকে, মানে মেয়ে আর মা তো ভিতরে রুমে, বলছে তোর জন্য এরকম হয়েছে, তুই এখানে গেছিস কেন, তোকে নিষেধ করছি না, আবার তুই বলতেছিস তোকে ডাকছে, এগুলো বকা টকা দেয়। দিয়ে তারা ওই দিন রাতের বেলা এই ডাক শুনতে শুনতেই ঘুমায় ভয়ে। তো যাই হোক, এরপরে দু একদিন গেছে, এরপরে আর এরকম কিছু হয় নাই। ফজল সাহেব আর তার মেয়েকে বেরোতেও দেয় নাই, ওই খেতে হাট ঘোরাঘুরি বন্ধ। তার ভাইকেও বলছে মানে ছেলেকে যে স্ট্রিক্টলি বোনকে যাতে না যেতে দেয় ওদিকে। তো এইভাবে দুই চার দিন কেটে গেছে। তো তারাও মোটামুটি এই জিনিসটা ভুলে গেছে, দুই চার দিনে ওরকম ডাক আর আসে নাই, মানে ওই যে ডাকটা ওই ডাকটাও তারা আর শুনে নাই। তো ফজল সাহেব যাচ্ছে এরপর দিন এই লাকড়ি নিয়ে আসতে, তিনি যাবেন ওইখানে বনে যাবেন লাকড়ি আনতে। তো তিনি মোটামুটি রেডি হয়েছেন তার কুঠার নিয়ে, তার ই নিয়ে, এবং তার ছেলেকে খুঁজতেছেন, তো ছেলে নাই। তো তার মাকে জিজ্ঞেস করলেন কোথায় গেছে, বলে ওদিকে গেছে, তার এক বন্ধু আসছিল পাশের ওখান গ্রাম থেকে, তার সাথে হাঁটতে বেরিয়েছে। তো ফজল সাহেব খুব রাগ করলো, তখন বিকাল হয়ে গেছে, মানে বিকাল দুপুর পড়ে বিকাল হয়ে গেছে, তিনি রাগ করলেন যে কি ব্যাপার, ছেলে এরকম সময় মতো পাওয়া যায় না, কাজ করি ক্ষেতের কাজও তো করে না ঠিক মতো, খুব চিল্লাচিল্লি করতেছে। তো এই সময় তার মেয়ে বললেন যে বাবা তুমি কই যেতেছো, বলে যে আমি লাকড়ি আনতে যাই, বলে আমি যাবো তোমার সাথে। তো তিনি মানে অনিচ্ছা সত্ত্বেও মেয়েরে বললে আচ্ছা চল। তো যে বাবার মেয়ে যাচ্ছে দুইজন ক্ষেতের মধ্যে দিয়ে, এবং বেশ সুন্দর বিকেল হয়ে গেছে, বিকেলে সুন্দর বাতাস আসতেছে, মানে খুব সুন্দর ক্ষেতের ফসল নড়তেছে। তারা দুজন কুঠার নিয়ে এবং তাদের টুকরি নিয়ে এগুলো নিয়ে তারা যাচ্ছে বাবার মেয়ে। তো হাঁটতে হাঁটতে তারা বনে ঢুকলো। তো বনে ঢোকার আগে ফজল সাহেব দোয়া পড়তে পড়তে ঢুকলেন, দোয়া পড়তে পড়তে ঢুকলেন, ঢুকে ওই জঙ্গলের মধ্যে ঢুকে গেলেন। তখন ঢোকার পরই ফজল সাহেবের কাছে গাটা একটু ছমছম করতেছিল, কারণ কেমন জানি এই বনটা তিনি যতবারই আসেন তার গা ছমছম করে। তো তিনি তার গা ছমছম করতেছিল, তিনি দোয়া পড়ে নিজেকে ফু দিচ্ছেন, মেয়েকেও ফু দিচ্ছেন, দিয়ে হাঁটতেছেন। তো হাঁটতে হাঁটতে এদিক ওদিক তাকাচ্ছেন, জায়গায় মনে হচ্ছে যে পুরা ডানে বামে যেদিকে তাকান মনে খা খা করে, কারণ কোনো মানুষজন নাই। আর এই বিকালের আলোটা অনেকটা ই হয়ে গেছে, ক্ষয়িষ্ণু হয়ে গেছে, মানে জঙ্গলটাকে মনে হচ্ছে ধূসর, গাছপালা জঙ্গলটা, এবং গাছের বাকলগুলোর রঙও ছিল ধূসর টাইপের, কেমন যেন ধূসর একটা রং। তো তিনি চিন্তা করতেছেন যে আর বেশি ভিতরে না ঢুকে এখানে মরা কাঠটাট পাই কিনা। তো যতটুক যা ডালপালা পাইলেন ওগুলা গোছানো শুরু করলেন, টুকরির ওখানে রাখতেছেন, এবং আর একটা বস্তা আনছেন, ওটার মধ্যে ভরবেন তারা ওই আটি বেঁধে বেঁধে। মেয়েকে বললেন যে ছোট ছোট যেসব ডালপালা আছে এগুলা ই করতে, কালেক্ট করতে। তো দুইজনে কুড়াচ্ছে, ই করতেছে এরকম। তো বাবা মায়ে দুইজনে কাছাকাছি আছেন এবং মাঝে মাঝে গল্পও করতেছেন, ফজল সাহেব গল্প করতেছেন, মেয়ে হাসতেছে, দুজন গল্প করতেছে। তো এইভাবে তারা গল্প করতে করতে তাদের মনে যে একটা টাইটনেস ছিল, বেশ করে ফজল সাহেবের মনে যে একটা টাইটনেস ছিল, মানে একটু ভয় ভয় লাগছিল এখানে ঢুকে কেমন জানি লাগতেছিল, এটা চলে গেছে। বিভিন্ন বিষয় নিয়ে তারা যেহেতু কথা বলতেছেন, হাসতেছেন, অনেক অতীতের কথাবার্তা, এটা তাদের বাবা মের বেশ মজাই লাগতেছে। এবং এই আলো যে পড়ে যাচ্ছে এটাও তার মাথা থেকে চলে গেছে আর কি, আলো কিন্তু কমে গেছে জঙ্গলে। আর প্রচুর পরিমাণে ছোট ছোট মানে গাছের ভাঙা টুকরা মুকরাই থাকে, ডালের টুকরা, এগুলো উঠাই নিয়েছে, উঠাই নিয়ে একসাথে আটি বাঁধতেছে মহিলা সামনে যাচ্ছে। তো হঠাৎ করে ফজল সাহেব দেখলেন যে তার থেকে বেশ খানিকটা সামনে একটা গাছ, ওইটা ভেঙে পড়া আর কি, একটা সাইডে শুকায় একদম বাগলের মতো পড়েছে। তিনি মহিলাকে বললেন যে ওইটাতে ভালো লাকড়ি হবে, আমি আনতেছি, তুই এগুলো গোছায় আটি বাঁধ, আমি আসতেছি বলে তিনি তাড়াতাড়ি হেঁটে হেঁটে চলে গেলেন ওইদিকে। তো বেশি কিন্তু দূরে না, এতক্ষণ বাবা মেয়ে একদম পাশাপাশি ছিল, কাছাকাছি একদম, মানে দুই চার ফিটের মধ্যে। এইবার তিনি হেঁটে ওই গাছটার দিকে যাচ্ছেন। তো গাছটা মোটামুটি তাদের ওখান থেকে প্রায় 200 ফিটের মতো দূরে। তো তিনি মেয়েকে বললেন যে আমি যাই ওখান থেকে, ওখানে অনেক লাকড়ি আছে, নিয়ে আসবো, তুই এগুলো ডাল টোকায় ওদিকায় বলে তাড়াতাড়ি হেঁটে তিনি গাছের দিকে যাচ্ছেন। আর ওইটাও বললো আচ্ছা ঠিক আছে, সে ওই ছোট ছোট ডালগুলোকে টোকায় টোকায় একসাথে করতেছে, তার বাবার মতো যাচ্ছে, সে শব্দ পেলো বাপের চলে যাওয়া, তার মূল কনসেন্ট্রেশন হচ্ছে এই ছোট ছোট ডালগুলোর দিকে, তো ওগুলো নিয়ে নিয়ে গোছাচ্ছে সে। তো হঠাৎ করে তার পায়ের মধ্যে কিছু একটা লাগলো, মনে হলো যে আঠালো টাইপের। তো সে তাকায় দেখতেছে যে ওইটা নোংরা, মানে কুকুরের বিষ্ঠা হবে। তো তার মানে খুব মানে ঘৃণা লাগলো, মনে হচ্ছে কি মানে কি, যে সাথে সাথে সে পায়ের জায়গাটা মুছতেছে মাটিতে, ওখানে যতটুকু ঘাস আছে এটার মধ্যে মুছতেছে, আর বলতে সেটা কোত্থেকে আসলো। তো তারপর সে চিন্তা করলো যে গ্রামে কি কারো কুকুর আছে, কেউ ওখানে কাঠ কাটতে আসছিল বা কাঠ কুড়াইতে আসছিল, তখন কুকুর নিয়ে আসছিল হয়তো, তখন করছে, এছাড়া জঙ্গলে আবার কুকুর কোত্থেকে আসবে। কিন্তু তার খুব মানে নোংরা লাগলো নিজের কাছে, সে মানে বারবার তার পা ওই মাটিতে ঘষে ঘষেই করে ফেললো। তো যাই হোক, তারপরে সে ওই যতটুকু ডাল সে ওখানে কুড়াইছিল ওগুলাকে আটি বেঁধে সে বস্তার মধ্যে ভরে দেখলো যে তার বাবা ওখানে কাটতেছে, মরা গাছটাকে কাটতেছে সাইড দিয়ে। তো সে ওইদিকে রওনা দিল হাঁটতে হাঁটতে। তো বাবার থেকে তার ডিস্টেন্স প্রায় 100 ফিট এরকম হবে, তার বাবা কিন্তু তার দিক পিছন ফিরে গাছ কাটতেছে এরকম। হঠাৎ করে তার মনে হল কেউ যেন শ্যাত করে তার পাশ থেকে সরে গেল। তো ফট করে তাকাইলো, তার গাটা কেমন জানি কাটা দিয়ে উঠছে হঠাৎ করে, শ্যাত করে মানে এই যে যাওয়ার ব্যাপারটাতে, মনে হল কে জানি পাশ থেকে শ্যাত করে সরে গেছে। তো তার গা কাটা দিয়ে উঠছে, সেখানে দাঁড়ায় গেছে, দাঁড়ায় যে তার কাছে জানি কেমন লাগতেছে। সে হঠাৎ করে তাকায় দেখলো তার থেকে প্রায় 10 ফিট দূরে একটা মহিলা দাঁড়ানো। মহিলাটা একদম ডার্ক স্কিন, চেহারা বোঝা যাচ্ছে না, চোখ মানে চেহারাটা কেমন জানি মানে বোঝা যাচ্ছে না, মানে তার স্কিনের সাথে মুখের মানে কন্ট্রাস্ট মিলতেছে না, শুধু চোখের জায়গাটা বোঝা যাচ্ছে, চোখটা সাদা ড্যাবড্যাবে, মানে ড্যাবড্যাবে চোখ, এবং মনিটার নিচের দিকে নামানো, কেমন জানি মনে হচ্ছে দুইটা চোখের মনি নিচের দিকে আর উপর অংশটা ড্যাবড্যাবে এরকম। আর তার যে মানে পাকা চুল, মানে পাকা চুল সেগুলো উড়তেছে এরকম বাতাসে, উড়তেছে মানে যতটুকু বাতাস বইতেছে এটাতেই উঠতেছে, মহিলাটা তার দিকে তাকায় আছে এরকম। তো সে কিছু বুঝে ওঠার আগে মনে হল মহিলাটা খুব ফাস্ট দৌড় দিয়ে আসলো তার দিকে, মানে এত ফাস্ট দৌড় দিয়ে আসলো সে চিন্তা করতে পারেনি। মহিলা তাকে এসে জাপটায় ধরলো, এবং জাপটায় যে ধরলো তার কাছে মনে হলো যে গরম একটা বাতাস, মানে বেশ গরম একটা বাতাস তার গায়ের উপর এসে পড়ছে, এবং সে এক সেকেন্ডে কেঁপে উঠলো, এবং তার কাছে মনে হলো তার সারা শরীরে একটা ঝিনঝিন ঝিনঝিন অনুভূতি, পা থেকে মাথা পর্যন্ত উঠে গেল। সে আর কিছু খেয়াল নাই, সে ধপ করে ওখানে পড়ে গেছে। তো ওহিদা যখন পড়ছে শব্দ হয়েছে, তার সাথে ওই যে ইটা ছিল তো, ওই যে বস্তাটা ছিল লাকড়ি বোঝাই বস্তা, ওইটা সহ পড়ছে। তো তার বাপ এই সময় শব্দ পেলো পিছনে কি পড়ছে, তার বাপ ঘুরে দেখে যে মেয়ে পড়ে গেছে ওখানে এই সহ। তো উনি দৌড় দিয়ে আসছে, ফজল সাহেব ওখানে দৌড় দিয়ে আসছে, তার কুঠার হাতে দৌড় দিয়ে আসছে, সে বললো কি হয়েছে, মেয়ের কোনো হুশ নাই, একদম মানে অচেতন। তিনি দেখলেন যে মেয়ে নিঃশ্বাস নিচ্ছে, কেন পড়ছে এরকম বুঝতে পারলেন না। তিনি তাড়াতাড়ি মেয়েকে উঁচা করে ধরলেন, মানে দুই হাতে পাজাকল করে ধরলেন, ধরে তিনি তাড়াতাড়ি ওই লাকড়ির কথা চিন্তা করলেন না, দৌড় দিলেন বাড়ির দিকে যাবেন। গাছের মধ্যে দিয়ে আসতেছেন মেয়েকে নিয়ে, এবং তার কাছে দেখতেছেন তিনি অন্ধকার হয়ে যাচ্ছে, তিনি অবাক হয়ে গেলেন, এইরকম কিভাবে হলো, মেয়ে হঠাৎ করে পড়ে গেল কেন, তাকে কি কিছু মানে সাপটা কিছু কাটছে নাকি, এটা চিন্তা করতেছেন তিনি। কিন্তু এই এই আলো আধারিতে মানে তখন তলাটি অন্ধকার হয়ে যাচ্ছে, এর মধ্যে তিনি থামতেও চাইতেছেন না, ওই জায়গায় চিন্তা করছেন আগে বাড়ি যাই। যাই হোক, তিনি একসময় দৌড়েতে দৌড়েতে গাছগাছালির মধ্যে থেকে বেরোলেন, বের হয়ে তিনি ক্ষেতের মধ্যে দিয়ে দৌড়াচ্ছেন। তো দৌড়াইতে দৌড়াইতে তিনি বাসার একদম যখন কাছে চলে আসেন, ওঠার কাছে তিনি চিৎকার করে ছেলের নাম ধরে ডাকতেছিলেন, তার ছেলের নাম ইকবাল, তিনি ইকবাল ইকবাল বলে ডাকতেছেন। তো তার ছেলে একটু পর দৌড় দিয়ে বেরোয় আসছে যে কি হচ্ছে বাবা, তখন দেখতেছে যে তার বোনকে নিয়ে বাবা আসছে। যাই হোক, সেও আসলো, দৌড় দিয়ে আসলো, আসা তখন অন্ধকার হয়ে গেছে, তাদের যখন তারা বাসায় এসে উঠানে ঢুকছে তখন অন্ধকার হয়ে গেছে। বারান্দায় ডাকলো, বলতেছে তোমার বোনের কি হয়েছে, তোমার বোন হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে গেছে। তো তিনি আগে পরীক্ষা করলেন যে মেয়ের পায়ে হাতে কোথাও কাটা কোনো কিছু আছে নাকি, বা মানে সাপ খুব কামড় দিছে নাকি। তো ওরকম কিছু পেলেন না, দেখলেন যে মেয়ের পায়ের একটা সাইডে বেশ খানিকটা নোংরা, কেমন যে মানে নোংরা মানে কি, সে মাটিতে যে ঘষছে মাটির একটা ই দা করে ছড়ে যাওয়ার মতো হয়েছে অনেকটা, বুঝলেন যে কিছু একটা লাগছিল পায়ে। তো যাই হোক, তাকে কি করলো, তাড়াতাড়ি তার বাবা পা ধোয়াইলো, মাও পা ধোয়াইলো, হাত ধোয়াইলো, হাতের মধ্যে তারা মানে মালিশ করলো, দেখলো যে ভুষ ফেরে নাকি। তো অনেকক্ষণ পরে হঠাৎ করে ওহিদার হুশ আসলো, এবং ওহিদা হাসতেছে, মানে উদ্ভ্রান্তের মতো হাসি, যে এই হাসিটা স্বাভাবিক না, হাসতেছে এবং তার মাকে উল্টাপাল্টা বলতেছে, অনেক উল্টাপাল্টা কথা বলতেছে। তো এগুলোতে খুব ভয় পেয়ে গেল তারা, মানে সবাই ভয় পেয়ে গেল, বাবা মা ভাই, এখন তাকে মানে ধরে রাখা যাচ্ছে না, পাগলামি করা শুরু করলো ওহিদা। তো তাকে তাড়াতাড়ি ঘরের মধ্যে নিয়ে গেল, নিয়ে যে তার বাবা ভাই মা তিনজনে মিলে তাকে কোনো মতে মানে ধরে রাখতে পারছে না, পরে বাঁধলো, তাকে বেঁধে ওখানে বসাইল, এবং সে হুঙ্কার করতেছে, সে হুঙ্কার করতেছে এবং বলতেছে আমাকে যেতে দে, আমাকে যেতে দে, আমি চলে যাব, ওখানে চলে যাব। তো এগুলো বলতেছে, তো তিনজনই তো খুব ভয় পেয়েছে। তখন মাজেদ সাহেব বলল যে আমি যাই সামনের বাসায়, যিনি আছেন তিনি মনে হয় বেশ ধর্মপরায়ণ মানুষ, মলানা টাইপের, ওনাকে ডেকে নিয়ে আসি, দেখি কি হয়। তো তিনি ছেলেরে বলল যে তোমার বোনরে কিন্তু দেখে রাখো, তোমার মারও দেখে রাখো, খবরদার, তার যে শক্তি মনে হইতেছে সে ইসে, মানে তখন মাজিদ সাহেব বুঝছে যে তার মেয়েকে জিনে আসর করছে। তো তিনি দুবরায় বেরিয়ে গেলেন, বলেন ছেলেকে ভালো মতো বললেন যে দেখে রাখতে, বলে তিনি গেলেন। তো যাওয়ার পরে তিনি দৌড়ায় দৌড়ায় তাদের ওখানে, যে বললাম যে ফসলের মাঠ তারপরে ঘর, এরকম করে এরকম দুইটা তিনটা এরকম মাঠ পায়ের পার হয়ে ওখানে যে বাড়ির কথা বলছেন ওখানে গেলেন। তো ওখানে যে লোকটা ছিলেন তিনি একটু মলানা টাইপের আর কি, তিনি ধর্মীয় ই করেন, কাজ করেন, বোঝা দেয়। তো তাকে যে বলেন যে এরকম এরকম আমার বাসা হয়েছে, আপনাকে আসতেই হবে। তো মৌলানা সাহেব তখন বেরোলেন, বের হয়ে তারা রাতের বেলায়, তখন রাত হয়ে গেছে, তারা হারিকেন জ্বালায় আসলো ওনাদের বাসায়, এসে এখান থেকে শব্দ শুনতেছেন, হুঙ্কার, বিশেষ মানে বেশ হুঙ্কার দিচ্ছে, একটা এরকম কিশোরী মেয়ের কণ্ঠ থেকে এরকম ভারী হুঙ্কারের কণ্ঠ বেরোনো কথা না। তো যাই হোক, ফজল সাহেব ঘরে পাড়া দিয়েই ভয়ে কোপড়ায় গেলেন, কারণ তিনি দেখতেছেন তার ছেলে আর তার স্ত্রী দুজনই ভয়ে একদম ফ্যাকাশে হয়ে গেছে, এবং তার মেয়ে দুজনের দিকে এইভাবে তাকাচ্ছে, ডানে বামে বারবার তাকাচ্ছে, এবং মনে হচ্ছে মানে একটা সাপল যেমনে তাকায়, মানে কোনো চিতা বা কিছু সেভাবে তাকাচ্ছে, ডানে বামে তাকাচ্ছে। হারিকেনের আলোতে তার চেহারাটা ভয়ঙ্কর লাগতেছে, চোখগুলো এরকম বড় বড় হয়ে গেছে, সে মনে হচ্ছে যে কোনো সময় ঝাঁপায় পড়বে কারো উপর। এবং ফজল সাহেবের পা রাখা মাত্র এসে মাথা ঘুরে ফজল সাহেবের দিকে তাকাইল এবং ভয়ঙ্কর ভাবে চিৎকার দিল, হ্যাঁ বলে যে তুই কে তাকিয়েছিলি, তুই তুই করে বলতেছে। তো ফজল সাহেব কোনদিন চিন্তা করেনি তার মেয়ে ভাবে কথা বলবে, এভাবে কথা বলতে পারে। এই সময় মৌলানা সাহেব ঢুকলেন, ঢোকার সাথে সাথে মেয়ে মৌলানা সাহেবকে দেখে মানে অকত্য ভাষায় বকাবকি শুরু করলো, অকত্য ভাষায় বকাবকি করতেছে, এবং তারপর একেবারে অপরিচিত একটা ডায়লেক্টে কথা বলা শুরু করলো, মানে এমন ভাবে কথা বলতেছে এই ভাষা কখনো ফজল সাহেব শুনে নাই। এবং তার ছেলে স্ত্রী তো শোনার মানে প্রশ্নই আসে না, তার স্ত্রী কান্না শুরু করছেন এবং বলতেছে, এবং সে জিভ বের করে করে এরকম দেখাচ্ছে। তো মৌলানা সাহেব তখন দেখলেন, মৌলানা সাহেবও কথা বলা শুরু করলেন, তো দুজনের মধ্যে কথা হচ্ছে, ওই ভাষায় কথা হচ্ছে। তো ই অবাক হয়ে গেছেন, মানে ফজল সাহেব অবাক হয়ে গেছেন, মোল্লা সাহেব কোন ভাষায় কথা বলতেছেন, মোল্লা সাহেব তাকে হাত দিয়ে এরকম দেখাচ্ছেন, আর কিছু না। উনি বেশ অনেক পণ্ডিত, বুঝতে পারছেন, মোল্লা সাহেব অনেক পড়াশোনা করছেন অনেক কিছুতে। তো যাই হোক, মোল্লা সাহেব কিছুক্ষণ কথা বলে তিনি দোয়া পড়া শুরু করলেন, দেখলেন যে উনার মতো উনি আমল করতেছেন সাথে সাথে, এবং চিৎকার করা শুরু করলো। ওই তার মেয়ে চিৎকার করতেছে এবং বারবার বলতেছে যে আমাকে আমাকে কষ্ট দিস না, আমাকে জন্য খবর হয়ে যাবে, তোদের শেষ করে দিব। তখন মোল্লা সাহেব তাকে জিজ্ঞেস করলেন যে তুই কেন ওই মেয়েটাকে ধরছিস, কি ব্যাপার? তখন সে বলতেছে আমার নাম চামেলি, আমি এই নদীর মধ্যবর্তী উর্বর জমিতে থাকতাম, ওখান থেকে আমি আসছি, আমি এখান থেকে আসছি, যেহেতু তোরা এখানে গ্রামে নতুন বসবাস শুরু করছিস, আমার এই জমি নষ্ট করছিস, তোদের এখান থেকে একজনকে আমি নিয়ে যাব, আমি এই মেয়েকে নিলাম, তোরা দরজা খুলে দে, এই বাঁধন খুলে দে, আমি ওকে নিয়ে বের হয়ে যাব, ওকে তোরা রাখতে পারবি না। তাই বলে হাসতেছে। তো মোল্লা সাহেব তখন বলল যে ওকে নিয়ে যাবি? বলে হ্যাঁ। তখন মোল্লা সাহেব সাথে সাথেই তিনি তার মতো তেলাওয়াত শুরু করলেন। এরপর ভয়ঙ্কর অবস্থা, ঘরের মধ্যে তুল কালাম, সে পারলে ভেঙে ফেলে খুঁটি, তার ওই তাকে যে বেঁধে রাখছে খুঁটি ভেঙে ফেলে। তো মেয়ের মা তো কাঁদতেছে, ফজল সাহেব মানে মানে নিজে দিশারা হয়ে গেছেন, তার ভাইও মানে তার ছেলে মানে মেয়ের ভাইও দিশারা হয়ে গেছে, কি করবে বুঝতে পারতেছেন না। মোল্লা সাহেব তেলাওয়াত করতেছেন, ভয়ঙ্কর একটা অবস্থা। তাকে যে খুঁটিটার সাথে বেঁধে রাখা হয়েছিল সে ঘুরে ওই খুঁটি বেয়ে উপর উঠে যাওয়া শুরু করলো, মানে হাতের মধ্যে কিন্তু বাধা, তাকে ওই যে কাপড় দিয়ে ওড়না দিয়ে বেঁধে রাখছে, সে খুঁটি বেয়ে উপর উঠে যাচ্ছে, এবং খুঁটি বেয়ে উঠে সে মানে ওই ছাদ বরাবর গিয়ে ওখান থেকে মানে ভয়ঙ্কর ভাবে শব্দ করতেছে। তো তার ভাই নামাইতে গেছিল, ভাইকে একটা লাথি দিয়ে ফেলে দিছে, এরকম অবস্থা, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা অবস্থা। যাই হোক, মোল্লা সাহেব এক পর্যায়ে সামর্থ্য হল তাকে ওখান থেকে ছায়াতে শান্ত করতে। তো মেয়েটা ওখান থেকে পড়ে গেল, ওখান থেকে ধাপ করে পড়ল। তো পড়ার পরে বলতেছে তিনি যে মেয়েটাকে বলতেছে মাথায় হাত দিয়ে যে ওহিদা তুমি ওর ভিতরে আসো, তুমি শুনতেছো, তুমি তাকে স্থান দিও না তোমার ভিতরে, এগুলো বলে তিনি আরো দোয়া দরুদ পড়তেছেন। তো দেখে কেঁপে কেঁপে উঠতেছে, কেঁপে কেঁপে উঠতেছে। তো তখন মোল্লা সাহেব বলতেছে যে তুই এক্ষণে চলে যাবি, চোখ বন্ধ করে ওয়াহিদা বলতেছে, চোখ বন্ধ করে বলতেছে না না, এমন ভাবে বলতেছে মানে ভয়ঙ্কর বলতেছে যে তুই চলে যাবি, বলছে না না বলতেছে। তো বললেন যে এখনই যাবি। তো তিনি তারপর আবার একটা এরকম ই পড়লেন, দোয়া পড়লেন। তো দোয়া পড়ার সাথে সাথে মনে হলো যে সে মানে এরকম মাথা টাথা কাত করে ই করে ফেললো, এরকম মানে মাথাটা বাঁকায় দিল। তারপর হঠাৎ প্রচন্ড একটা ঝাঁকি দিয়ে সে হাতের যে ওই ওন্না দিয়ে বাঁকছিল ওই কাপড় ছিঁড়ে ফেলল, ছিঁড়ে সে লাফ দিয়ে ওই বিছানার থেকে পড়ে তাদের দরজা দিয়ে দৌড় দিল। দরজাটা পুরো লাগানো ছিল না, একটু খোলা, এর মধ্যে দিয়ে সে দৌড়ায় মানে উঠানে চলে যাচ্ছে। মোল্লা সাহেব জোরে জোরে তিলাওয়াত করতেছে, তো সে অর্ধেক উঠান পর্যন্ত যেতে যেয়ে সে শুধু ঘুরে বলল যে আজকে নিলাম না, আরেকজনকে নিয়ে যাবো, সে টাস করে পড়ে গেল ওইখানে, মানে ওহিদা একদম পড়ে গেছে। তো সাথে সাথে তার বাবা যে ধরছে, ধরে তাকে নিয়ে আসছে, তার ভাইও নিয়ে আসছে, এনে ঘরের মধ্যে দেখলে একদম নেতায় গেছে, তার কোনো ই নাই, হাত চেয়ে এখান থেকে ছোটাইছে, বুঝলো যে হাতের ক্ষতি হয়েছে, কারণ এই জায়গা দিয়ে পুরো মানে ছোড়েই হয়ে গেছে। তো যাই হোক, মোল্লা সাহেব তখনও অনেক দোয়াদুরুদ পড়লেন, দোয়াদুরুদ পড়লেন এবং তাকে অনেকক্ষণ ফু দিলেন এবং পানি আনলেন, পানি পড়া দিলেন, তেল পড়া দিলেন, বললেন যে এগুলা ব্যবহার করতে। তিনি ওই ঘরের চারপাশে তিনি তাদের ওই সুই মানে ফুটাই দিয়ে গেলেন, সুইয়ের মধ্যে কিছু পড়ে ফুটাই দিয়ে গেলেন, বললেন যে এখানে আসবে না, মেয়েকে ঘর থেকে আপাতত বের করেন না, তাকে যদি বাথরুমে নেন, বলল বাবা মা দুইজন সাথে যাবেন, যে ওখানে যাবেন দোয়া পড়ে নিয়ে, ওই ওখানে যাওয়ারও দোয়া আছে যে বাথরুমে ওটা পড়ায় তারপর ঢোকাবেন, তারপর নিয়ে আসবেন, এবং ইনা একে অনেকদিন এরকম দেখে রাখবেন এই সেই। আর এটা খুব খারাপ জিনিস যেটা আসছে, এটা কিন্তু শুধু ইনা মানে খারাপ, মানে খুব খারাপ জিন, এটা খুব খারাপ জিন, জিনদের মধ্যে ডাইন এটা আসছে। এবং তিনি বললেন যে আমি শুনছি, মানে তিনি বললেন যে আমি তো অনেক পড়াশোনা করছি, আমি এদের সম্বন্ধে শুনছি, এবং এই সব ব্যারেন ল্যান্ডের মধ্যে এরা চলাফেরা করে। এই জায়গাটা একসময় ব্যারেন ল্যান্ড ছিল, তো মানে পতিত জমি, এখানে কেউ থাকতো না, এই কারণে এই সব জায়গা দিয়ে এরা চলাফেরা করতে থাকতো, এবং এদের এরকম ব্যাপার স্যাপার আছে। যে বলছে না, সে উর্বর জমির থেকে আসছে, তার নামও তো বলছে। তো শোনার পরে ফজল সাহেব খুব ভয় পাইছে, বলে যে এখন কি করার, বলে যাই হোক মেয়েকে দেখে রাখতে হবে, আপনি যেহেতু আসছেন এবং এটা খুব খারাপ খারাপ প্রজাতির একটা জিন, জিনদের মধ্যে ডাইনি যদি থাকে সেটা, এবং এ কিন্তু কাউরে না কাউরে গ্রামে ক্ষতি করবেই, এটা যেমন হইতেছে। তখন বলে যে আপনি আপনি কোন ভাষায় কথা বলছেন ওর সাথে? তখন মোল্লা সাহেব বললেন হিব্রু ভাষায়, ও হিব্রু ভাষায় কথা বলতেছিল, অনেক কিছু বলছে যেগুলো আপনাদের জানার দরকার নাই, তাই বলছে, বলে যে এগুলো আপনাদের শোনার দরকার নাই, যাই হোক, আপনারা মেয়েকে সাবধান রাখবেন এবং বলল যে আমি দোয়া আরো কিছু লিখে দিব, এগুলো আপনার ঘরের মধ্যে রাখবেন। আর প্রতিদিন আপনারা দুইজন জামাই বউ দুইজনকে বলল, মানে ফজল সাহেব আর তার স্ত্রীকে বলল, আপনারা দুইজন কালামপাক পড়ে ফু দিবেন, বাসার মধ্যে কালামপাক তেলাওয়াত করবেন সবসময়। আর একটু এখন চাষাবাদের থেকে মেয়ের দিকে মন দেন, মেয়েটাকে একটু ই করেন। ছেলেটাকে বললো তুমিও সাবধানে থাকবা, আর এই খারাপ জিনিসটা গ্রামের কাউকে নিয়ে যাবে, বললো যে আমার উপরে ক্ষতি করতে পারে। মোলান সাহেব বললো যে এটা খুবই শক্তিশালী এবং খারাপ, এবং ওর অনেক বয়স, অনেক বয়স্ক, সে ক্ষতি করতে পারে। তো যাই হোক, বললো যে আমি তাহলে এখন আসি বলে মোলান সাহেব, মানে মনে হলো যে মোলান সাহেব নিজেই ভয় পাচ্ছিলেন যাওয়ার সময়। তো যাই হোক, মৌলানা সাহেব চলে যান এবং বলেন যে তাদেরকে ওইভাবে, এবং তাদের বাসা কিন্তু ওই যে সুই ফুটাই দিয়ে গেছেন তিনি চারপাশে, বাসার মধ্যে সুই ছিল সেই সুই। তো মৌলানা সাহেব চলে গেছেন। তো এরপর তো এখন ফজল সাহেবের খুব টেনশন হয়ে গেছে, তিনি তো আসলে কিছু করতে পারেন না, কাজকর্ম ঠিক মতো করতে পারেন না, বাসা নিয়ে টেনশন থাকে, এবং মেয়ে যখন হুশ ফিরছে খুব দুর্বল, তার তেমন কিছু মনে নাই। তার মা জিজ্ঞেস করছিল যে কি ছিল, বলে যে আমি এরকম, ওই যে বললো যে আমি এরকম যখন লাকড়ি নিয়ে বাবার ওখানে যেতেছি দেখছি এরকম, এরপর আমার আর কিছু মনে নাই, এই হলো অবস্থা। তো যাই হোক, এরকম কয়েকদিন চলে গেল, তারা বাসায় ওরকম ইবাদত বন্দেগি করত, হ্যাঁ, কালামপাক তেলাওয়াত করত, এবং মেয়ের সামনে থাকতো, কোনো ই করতো না আর কি, মেয়েটাকে পাহারা দিয়ে রাখতো বাবা মা এরকম। তো একদিন এরকম রাতের বেলা, তখন অলরেডি ওয়াহিদার একটু মানে ই হয়েছে, মানে তার একটু শক্তি ফিরে আসছে, তো সে বাবা মার সাথে তখন বলতেছে যে আমাকে আর এরকম দেখে রাখা লাগবে না, আমি বাসার বাইরে যাব না, আমি সামনে যেতে চাই বাসার উঠানে। তো বললো যে আচ্ছা ঠিক আছে যা বারান্দায়, মানে উঠানে না বারান্দায়। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো বাপ বললো যে আমি আসি সাথে, তার মারে বললো তুমি পাশে বসে থাকো, বারান্দায় বসলে বসুক, বাবারও মায়া লাগতেছে এরকম। তো সন্ধ্যার সময় উঠে ওয়াহিদা যে বারান্দায় বসলো, তার মা তার সাথে বসছে, হাত ধরে বসছে, বসে তাকে দোয়া করতেছে, তার মা আস্তে আস্তে দোয়া করতেছে, ই পড়তেছে। ওয়াহিদাকে নিয়ে যখন বসছে, বেশ খানিকক্ষণ পর হঠাৎ করে তাদের ওই ক্ষেতের ওই পাশ থেকে ওই যে ডাকটা, সেই যেরকম ডাক, একটা ওই যে অনেকটা নেকড়ের মতো, নেকড়েও না কুকুরও না, মিক্সড একটা ডাকের মতো। তো ডাকটা শুনে তো একদম কলিজা, মানে পানি নাই তাদের কারো, বাপ মা কারোই পানি নাই, তাড়াতাড়ি ঘরে চলে আসছে। তো ওয়াহিদার ভাই আবার একটা লাঠি নিয়ে রাগ করে, তার মানে খুব রাগ লাগছে, সে ঘরের কোনার থেকে একটা লাঠি নিয়ে সে বকা দিতে দিতে একদম ক্ষেত পর্যন্ত গেছে, একদম বকা দিতে ক্ষেত পর্যন্ত গেছে। যে বলতেছে তার বাবা বলছে এই তুই আয়, ছেলেকে বকা দিতে এদিকে আয়, যাওয়ার দরকার নেই। এবং ওয়াহিদার ভাই বকা দিতে দিতে ক্ষেত পর্যন্ত চলে গেছে, মনে হচ্ছে তার খুব কাছেই ওই জিনিসটা আবার ডাকছে, সে আবার চিৎকার করে ডাকতেছে, বলছে আয় তোর, মানে আজকে সোজা করে দিই, মানে এরকম জ্বালাতন করো সেখানে, এরকম চিল্লাইতেছে আর কি। তো তার বাবা এক পর্যায়ে বাধ্য হয়ে যে ছেলেকে টেনে নিয়ে আসছে বাসায়, ফেলা এটা, মানে তারা আসলে বিরক্ত হয়ে গেছে এই ব্যাপারটা নিয়ে, মানে বাসার মধ্যে একটা কেমন পরিবেশ। তো তার বাবা বকাঝকা করে বলল যে তুই করিস না, এগুলা করিস না, চুপচাপ এখানে শুয়ে থাক বলে তার ছেলেকে ওখানে বললো, মানে রুমে রাত হয়ে গেছে, তো বলছে চুপচাপ শুয়ে থাক আর ই করিস না বলে ঘরের মধ্যে গেছে। তো এরপর বেশ খানিকক্ষণ সময় গেছে, তারা খাওয়া দাওয়া করে নর্মালি ঘুমের প্রিপারেশন নিছে। নেওয়ার পর ওই দিন মেয়ে খুব ভয় পাচ্ছে, ওই যে ডাকটা শুনছে, এবং তার মাও ভয় পেয়েছে, মেয়েও ভয় পাচ্ছে, মাকে ধরে রাখছে। তো ওয়াহিদার বাবা বলল, মানে ফজল সাহেব বলল যে আমি এখানে মাটিতে ঘুমাইতেছি, তোমরা মা মেয়ে খাটে ঘুমাও, আমি আসি নিচে, চিন্তা করো না। এই বললো, ছেলেরা বললো যে তুই একা শো এখানে বলে তারা ওইভাবে ঘুমাই গেছে। এরকম করে অনেক রাত হয়ে গেছে, গভীর রাত, ওরা তো ঘুমাচ্ছে। তো ওয়াহিদার যে ভাই ইকবাল, সে নাকি হঠাৎ করে শব্দ পাইছে যে তাদের বাসার বাইরে কেউ চলাফেরা করতেছে, হাঁটতেছে। তো ইকবাল কিন্তু একটু রেগে ছিল, মানে তার মাথার মধ্যে একটা রাগ, সে চিন্তা করছে যে ওই যেগুলো মৌলানা সাহেব বলছে, এই জিনিসটা যদি খারাপ জিন্ন হয় বা খারাপ জিনিসও হয়, সেইটারে ফেস করবে, সে তাদের পরিবারকে একদম মানে নরকে বুঝাই দিছে কষ্ট দিয়ে, মানে তার খুবই রাগ। আর সে চিন্তা করলো কে এখানে হাঁটতেছে, এবং তার খুব জিদ যে তার বোনকে আসর করছিল এই জন্য। তো সে কি করলো, আস্তেই করে উঠছে, এই শব্দটা পেয়ে সে বাবাকে কিছু বলে নাই, মাকেও কিছু বলে নাই, সে আস্তেই করে উঠে তাদের ঘরের কোনার মধ্যে, তাদের দাঁ ছিল এরকম বড় দাঁ, সেই দাঁ নিছে, ধারণা দাঁ নিয়ে আস্তেই করে দরজা খুলছে, খুলে সে তাদের বারান্দায় আসছে। বারান্দায় এসে দেখে যে রাত, গভীর রাত, মানে এই রাতের বেলা যে পোকামাকড় ডাকে সেরকম শব্দ আর কিছু নাই, আকাশে একটা চাঁদ উঠছে, এবং চাঁদটা মানে পুরা চাঁদ না, মানে খাওয়া চাঁদ, সেটার আলো পড়ছে পুরা ইসের মধ্যে, তাদের যে বম খেয়ে ধোটের উপর পড়ছে, এবং দূরে ধূসর গাছপালা দেখা যাচ্ছে নড়তেছে। সে চিন্তা করল এখানে নড়াচড়া করলো কে, হাঁটলো কে আমাদের এখান থেকে। তো সে আস্তে করে দরজাটাকে চাপায় বারান্দার দিকে আসছে আবার। তাদের যে বারান্দা, বারান্দার ওখানে আসছে। এই সময় সে হঠাৎ করে ডাক শুনল, ওই যে ডাকটা, এবং ডাকটা ওরকম অনেকটাই ওই যে নেকড়ে এবং কুকুরের মতো মিক্সড একটা ডাক থেকে হইতে হইতে একটা নারীর কণ্ঠের একটা গানের মতো হয়ে গেল। অনেকটা মনে হচ্ছে যে একটা সুর দিয়ে ডাকতেছে এরকম, বেশ কেমন জানি একটা সুর, অন্যরকম। এবং এই সুরটা শুনতে শুনতে, মানে সুরটা যখন কানে গেছে, সে তাকায় দেখতেছে, মানে ইকবাল তাকায় দেখতেছে যে তাদের ক্ষেতের সামনে কেউ একজন দাঁড়ায় আছে দূরে, মানে বেশ খানিকটা দূরে মাঠ ক্ষেতের এদিকে। তো সে নাকি আস্তে করে ওই তার ওই দা নিয়ে হাঁটতে হাঁটতে তাদের বারান্দা থেকে উঠানে নামছে, উঠানে নেমে হেঁটে হেঁটে এসে যাওয়া শুরু করছে। আর ফজল সাহেব ঘুমেছিল, তিনি হঠাৎ করে শব্দ পাইছেন যে ওই পাশে রুমে শব্দ হচ্ছে, ঠক 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 করে শব্দ হচ্ছে। তো তিনি বোঝার চেষ্টা করছেন ফার্স্টে কি, তো তিনি চিন্তা করলেন যে ছেলে হয়তো উঠছে, আবার ছেলে হয়তো রেস্টরুমেও যেতে পারে রাত্রে উঠে। তো কিছুক্ষণ তিনি চিন্তা করছেন, ছেলের ব্যাপারে এতটা তিনি ভীত না, তিনি জানেন তার ছেলে অনেক সাহসী, অনেক কিছু হ্যান্ডেল করতে পারে। তো তিনি চিন্তা করলেন যে ছেলে হয়তো রেস্টরুমেও যেতে পারে, তো তিনি চুপচাপ শুয়ে আছেন। একটু পরে তার মানে কানে ক্ষীণভাবে শব্দ আসছে যে ওই যে ডাক্তার, ওই ডাক্তার। মানে ফজল সাহেবের সব ইন্দ্রিয় মানে সজাগ হয়ে গেছে, তিনি তাড়াতাড়ি উঠে বসছেন। উঠে বসে তিনি তার স্ত্রী আর কন্যার দিকে তাকাইছেন, মানে ঘরের মধ্যে কিন্তু আলো নাই, আপছা মানে আলো আধারিতে তিনি বুঝতে পারছেন তারা ঘুমাচ্ছে। তো তিনি তাড়াতাড়ি আস্তে করে তার ওখানে তার লাঠি ছিল, লাঠিটা নিয়ে তিনি পাশের রুমে গেছেন। গিয়ে দেখতেছেন যে রুমের দরজা খোলা, মানে মূল দরজাটা আর কি, বাসায় ঢোকার যে দরজা খোলা, এবং সেইখান থেকে আলো এসে ঘরে পড়তেছে, হালকা চাঁদের আলো এসে। তো তিনি মানে তাড়াতাড়ি বের হয়েছেন দেখতে যে ছেলে আসলে কই গেল এবং ওই ডাকটা আসছে। তো তিনি উঠে যখন নাকি বারান্দা আসছেন, ডানে বামে তাকাচ্ছেন, কাউকে দেখতেছেন না। হঠাৎ করে তার চোখ পড়ছে ক্ষেতের দিকে, ক্ষেতের দিকে চোখ পড়ার পর তিনি দেখতেছেন ক্ষেতের মধ্যে দিয়ে তার ছেলে জামা পরা ছিল, লাইট কালারের জামা, সেই জামা পরা হেঁটে ওদিকে যাচ্ছে, কুর্তা পরা ওদিক দিয়ে হেঁটে যাচ্ছে ওই সামনে ক্ষেতের মধ্যে দিয়ে বেশ খানিকটা। তো তিনি বিদ্যুতের গতিতে ওখান থেকে লাফায় পড়ছেন, তার বারান্দা থেকে পড়ে তিনি ক্ষেতের মধ্যে দিয়ে মানে লাফায় নামছেন, নেমে ডাকতেছেন ইকবাল ইকবাল বলে তিনি পিছনে যাচ্ছেন। এই মানে এখন যে যাইস না মার যাও বলতে বলতে যাচ্ছে এবং চিৎকার করতে করতে দিক দিয়ে। কিন্তু মনে হচ্ছে না যে তার ছেলে কিছু শুনতেছে, তার ছেলে মনে হচ্ছে খুব ফোর্সে হেঁটে যাচ্ছে। তো তিনি ছোটা শুরু করলেন খুব জোরে ছেলের পিছে পিছে, কিন্তু মনে হচ্ছে যে তিনি ডিস্টেন্সটা কভার করতে পারতেছেন না, তার ছেলে মনে হচ্ছে বাতাসে ভেসে এগিয়ে যাচ্ছে সামনে। মানে এরকম কতক্ষণ দৌড়াইছেন ফজল সাহেব বলতে পারেন না। তিনি একসময় দেখলেন যে তার সাথে ডিস্টেন্স বেড়েই যাচ্ছে ছেলের, এবং ছেলে মনে হচ্ছে যে বাতাসে ভেসে খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে ওদিকে। একসময় তার চোখ পড়ল দূরে, দেখলেন যে ওই যে জঙ্গলের কাছে ওই যে গাছটা, মানে গাছ আছে যেখানে, ওখানে চাঁদের আলো পড়ছে দেখতেছেন, ওখানে একটা নারী দাঁড়ায় আছে, তার চুল উঠতেছে, এরকম এরকম চুল বাতাসে উঠতেছে। কিন্তু এই যে তিনি শুনছেন যে এই ওই যে মৌলানা সাহেব বলছে যেটা অনেক বয়স্ক বা এরকম খারাপ, এরকম তিনি দেখতেছেন যে চুল উঠতেছে, এটা অসম্ভব রূপবতী একটা নারী ওখানে দাঁড়ায় আছে, এবং তার ছেলে তার কাছে যাচ্ছে, মানে একদম ওদিকে চলে যাচ্ছে, এবং মনে হইতেছে বাতাসে ভেসে যাচ্ছে, তাকে টেনে নিয়ে যেতেছে বাতাসে, এবং তার সাথে দূরত্ব আস্তে আস্তে বেড়েই যাচ্ছে তার ছেলের। তিনি অনেক চেষ্টা করে গায়ের জোরে ছুটেও তিনি তাকে ধরতে পারতেছেন না, তার ছেলে খুব ফাস্ট চলে যাচ্ছে ওদিকে, মনে হচ্ছে বাতাসে ভেসে, মানে তার পা মাটিতে পড়তেছে না। তার চোখের সামনেই তিনি যখন নাকি ক্ষেতটা পার হয়ে আসার চেষ্টা করছেন, মানে তার ওই ক্ষেত শেষ হইতে প্রায় হয়তো আরো দুই এক ফিট বাকি, এই সময় তিনি দেখছেন তার ছেলেটা সোজা গিয়ে ওই যে মেয়েটা মহিলাটার হাতের মধ্যে পড়লো আর কি, মহিলাটার হাত বাড়ায় দিয়েছিল, হাতের মধ্যে পড়লো, হাতটা ধরল এবং ওই মহিলা ঘুরে গেল, ওই জঙ্গলের দিকে ঘুরে গেল এবং মাথা ঘুরায় তার দিকে তাকাইছে। ওই সময়টা তিনি দেখছেন যখন মাথা ঘুরায় তার দিকে তাকাইছে, তখন কিন্তু প্রায় ওই তার ক্ষেতের শেষ মাথা থেকে প্রায় 250 ফিট দূরে তিনি দাঁড়ায় আছেন ফজল সাহেব। তিনি দেখতেছেন যে মহিলাটা যে মাথাটা ঘুরাইল ওই সময়, তার যে এই যে সুন্দর চেহারাটা পুরো অন্ধকার হয়ে গেল, মানে অন্ধকারে দুইটা চোখ, মনে হলো অন্ধকারের মধ্যে শুধু দুইটা লাল লাল চোখ তাকায় আছে তার দিকে এক সেকেন্ডের জন্য, মাথা ঘুরায় ফেললে এবং সে গাছগাছালির মধ্যে হারায় গেল তার তার ছেলেকে নিয়ে। তো তিনি চিৎকার করে তখন যতটুক দোয়াদুরুদ পারেন পড়তে পড়তে দৌড়ানো শুরু করলেন ওইদিকে, এবং দৌড়াইতে দৌড়াইতে ক্ষেত পার হয়ে গাছপালার মধ্যে ঢুকলেন, ঢুকে দৌড়াইলেন, অনেকক্ষণ দৌড়াইলেন, মানে অন্ধকার, তখন গাছপালার মধ্যে তো আর ওইভাবে আলো পাচ্ছেন না, ওই হালকা চাঁদের আলো যতটুকু ঢুকছে এদের মধ্যে কিছু বোঝা যায় না। তিনি দৌড়াচ্ছেন গাছপালার মধ্যে দিয়ে, আর তিনি নাকি তার থেকে বেশ দূরে শুনতেছেন ওই যে ডাকটা, মনে হচ্ছে ওই ডাকটা ওই কুকুরের এবং নেকড়ের মতো একটা ডাক ডাকতেছে, কেমন লম্বা ভাবে ডাকতেছে, হাউলিং এর মতো ডাকতেছে, আবার দূরে সরে যাচ্ছে। তারপর তিনি হাসি শুনলেন, চাপা হাসি শুনলেন অনেকবার। তার আর কিছু খেয়াল নাই, তিনি দৌড়াইতে 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 কোন সময় যে জঙ্গল থেকে বেরোইছেন এবং তিনি এসে একেবারে দেখলেন যে নদী, মানে ওই সামনে তার সামনেই পড়ছে নদী, নদীর পাড়ে এসে তিনি মানে হাছড়ে পাছড়ে পড়ে গেলেন। আর কিছু করার নাই তার, তিনি দেখতেছেন যে নদীর পাড়ের ওইখানে মনে হলো তার চোখে পড়লো যে এরকম নদীর মধ্যে দুইটা মাথা ডুবে যাচ্ছে, মানে একটা মানুষের মাথার মতো এরকম নদীর নিচে আস্তে আস্তে চলে যাচ্ছে, অ্যাজ ইফ কেউ যদি হেঁটে নদীর মানে এসি দিয়ে ঢুকে যায়, নদীর ভিতরে চলে যায় হাঁটতে হাঁটতে, সেরকম মনে নদীর নিচে চলে গেল। তো তিনি অনেকক্ষণ চিৎকার করলেন, ওইখানে অনেকক্ষণ গলা ফাটায় চিৎকার করলেন, যতক্ষণ তার মানে লাংসে শক্তি ছিল চিৎকার করলেন, হাত পা ছুড়লেন, এক সময় তার আর কোনো জ্ঞান নাই, শরীর ঠান্ডা হয়ে আসলো, তিনি মানে জ্ঞান হারাইলেন। তো সকালবেলা তাকে খুঁজতে আসছে মানুষজন, কারণ তার বাড়িতে আসছিল অন্যান্য যারা লোকজন কৃষক, তারা আসছিলেন কথা বলতে। তো এসে তখন শুনলেন যে রাতের বেলা তার স্ত্রী তো ভয় পেয়েছে, বললেন যে আমার হাজবেন্ড মনে রাত্রে বেরিয়েছে, আমার ছেলেরও পাচ্ছি না হাজবেন্ডও পাচ্ছি না। কৃষকরা খুঁজতে বেরিয়েছে, তারা লাঠি সোটা নিয়ে পুরা ওই বন, এবং তার স্ত্রী সব বলছে কৃষকদের এর আগে কি ঘটনা, মৌলানা সাহেবও খবর পেয়েছে। তো যাই হোক, মৌলানা সাহেব নিজেই লিড দিছে এই খোঁজাতে। তো খুঁজতে খুঁজতে তাকে ওই পাইল আর কি, ফজল সাহেবকে ওই নদীর পাড়ে তারা পাইছে, নিয়ে আসছে, এসে দেখলো যে তার চিকিৎসা প্রয়োজন, তার অবস্থা খুব খারাপ, জ্বর আসছে অন্যরকম। তো তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা চিকিৎসা করলেন, ওষুধ দিলেন, ওখানকার যে কবিরাজ ছিল ওষুধ দিলেন, মৌলানা সাহেব দোয়া দরুদ পড়ে ফু দিতে থাকলেন তাকে, এবং এক সময় হুশ ফিরল তার ফজল সাহেবের, এবং তিনি বললেন সবাইকে কি দেখছেন। তো যাই হোক, তার ছেলেকে তন্ন তন্ন করে খুঁজছে তারা, পুরো জঙ্গলে কোথাও পায় নাই। তো তখন ওই মৌলানা সাহেব নিজে এই করে বলছেন যে এটা মানে ওখানকার যে খারাপ জিন ছিল, তোমার ছেলেকে নিয়ে গেছে, মানে তোমার মেয়েকে তো নিতে পারে, তোমার ছেলেকে এম করে নিয়ে গেছে। তো আমাদের কাজ হবো খোঁজ জারি রাখা, মানে এই গ্রামে তো খুঁজবো, এই জঙ্গলে খুঁজবো, আশেপাশের গ্রামগুলোতে খুঁজবো, এবং নদীর ওই পারেও খুঁজতে হবে, ওকে কোথায় নিয়ে গেছে এটা খুঁজতে হবে, আর সবাইকে সাবধান থাকতে হবে গ্রামের, যাতে সেই রকম ক্ষতি আর না করে। তো যাই হোক, তাদের ওই গ্রামে নাকি এইভাবে পরবর্তীতে অনেক বছর পরে এরকম, ওই সময়টা থেকে অনেকদিন কোনো কিছু হয় নাই ওখানে, এটা তো মানে ওখানকার প্রচলিত কথা, গ্রামে এই কথা এই ঘটনাটা পুরো প্রচলিত ছিল। তো এরপর অনেক বছর নাকি গ্রামে এরকম আর কিছু হয় নাই, ওই ওই ইকবাল হারায় যাওয়ার পর আর এরকম হয় নাই। তো তারা ইকবাল খুঁজত, মানুষজন খুঁজত প্রায় বিভিন্ন গ্রামে, এবং ফজল সাহেবও খোঁজ জারি রাখছিল। তো তাকে নাকি আর পায় নাই, খুঁজে পায় নাই আর কি, সে কোথায় গেছে আর খুঁজে পায় নাই, বা তাকে কোথায় নিয়ে গেছে সেটাও তারা জানে না। তো গ্রামে নাকি অনেক বছর এরকম কিছু হয় নাই, বাট তার থেকে অনেক বছর পরে এই যে তাইমুর সাহেবদের বাবার সময় নাকি এরকম আবার এরকম কিছু ছেলে পেলে হারায় গেছে। এবং তখন নাকি অনেকে দেখত যে গ্রামের ওই যে জঙ্গল, জঙ্গলের আশপাশ দিয়ে একটা এরকম কালো একটা এরকম মহিলার মতো রাতের বেলা অনেকে দেখছে, যে এরকম একটা নেকড়ে নিয়ে, কালো রঙের নেকড়ে, নেকড়েটাও কালো, তার সাথে চোখ জল জল করে, সাথে নিয়ে নাকি ওই জঙ্গল দিয়ে ঘুরত, মানে ওই পাশে যে গাছপালা ছিল, ওই গাছপালা কিন্তু ওইভাবে করে কমে নাই, মানে যে সেই জঙ্গলটা যে একদম শেষ হয়ে গেছে তা না, জঙ্গলটা আছে, ছোট হয়ে গেছে অনেক বছর পরে, তখনও আছে। তো ওই জঙ্গলে আশপাশে নাকি মানুষ গেলে দেখত এরকম যে ওদিক দিয়ে হাঁটতো সেই কালো রঙের একটা এরকম মহিলা, এরকম ই পরা, অনেকের চোখে পড়ছে, ভয়ে মানুষ পলা আসতো না, কালো নেকড়ে নিয়ে হাঁটতো। তো এবং ওইখানকার মানুষের মধ্যে প্রচলিত কথা, মানে একটা ফোকলোর টাইপের, যে ওই নেকড়েটাই নাকি ওই যে সে যে নিয়ে গেছিল সেই নাকি ওরকম নেকড়ে হয়ে গেছে ওইখানে, তারা বলতো কি ফোকলোরটা এরকম ছিল সেখানকার। তো যাই হোক, এই ছিল আমাদের হৃদয়ে শেয়ার করা ঘটনা, যেটি আমার মতো করে আমি শেয়ার করলাম, আর একটু লম্বা ছিল ঘটনাটা, ওটাকে আমি একটু শর্ট করে ফেলছি। যাই হোক, ঘটনাটা আমি শেয়ার করলাম, এবং ঘটনাটি হৃদয়ের সাথে শেয়ার করেছিলেন তাইমুর সাহেব, যিনি হৃদয়ের রুমমেট, আর হৃদয় ওনার নামটি তাইমুর ভাই লিখেছেন, পুরো নামটি লিখেননি, তা আমিও সেভাবে শেয়ার করলাম। যাই হোক, এখন আর কথা না বাড়িয়ে আমি চলে যাব পরবর্তী ঘটনায়, আমি ফিরে আসছি আরো একটি ঘটনা নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন এবং শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত করে শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুতুড়িতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মামুন রায়হান ঢাকার মেরুল বাড্ডা থেকে। মামুন তার যুবক বয়সের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো আমি চলে যাচ্ছি মামুন সাহেবের শেয়ার করা ঘটনায়। আশির দশকের কথা, মামুন সাহেব তখন একেবারেই যুবক। তিনি কলেজে পড়েন এবং মেস করে থাকেন মিরপুর ১৪ নম্বরে কোন একটি জায়গায় স্টুডেন্ট মেসে। তার সাথে তার যারা বন্ধু আছে তারা খুবই ক্লোজ, তো ভালোই সময় কাটে তাদের। মামুন সাহেবের বাবা মোটামুটি অবস্থা সম্পন্ন মানুষ ছিলেন, তিনি ছেলেকে ঢাকায় এই চলাফেরার জন্য একটি মোটরসাইকেল কিনে দিয়েছিলেন, ১০০cc মোটরসাইকেল ইয়ামাহা সেই সময়কার। তো এটা নিয়ে তিনি খুব ঘোরাঘুরি করতেন বিভিন্ন জায়গায়। তো একদিন রাতে তিনি এরকম ঘুরতে গিয়েছেন, একটা সিনেমা হল ছিল সেখানে, তিনি যেখানে থাকতেন তার কাছাকাছি জায়গায় একটা সিনেমা হল ছিল। তো রাতের বেলা সিনেমা দেখতে গিয়েছেন তিনি, তখন ৯টা ১২টা শো চলে, এটা লেট নাইট শো। তো মামুন সাহেব নাকি প্রায় তার বন্ধুদের নিয়ে সেখানে যেতেন সিনেমা দেখতেন। তো ওখানে সিনেমা দেখতে গিয়ে বেশ ঘোরাঘুরি করছেন, তখনও সিনেমা শুরু হতে বেশ খানিক্ষণ বাকি, তিনি পৌঁছে গেছেন প্রায় ৮টার দিকে। তো ঘোরাঘুরি করতে করতে তার সাথে দেখা হয়ে গেল তাদের গ্রামের এক বড় ভাইয়ের, যার নাম নাসির। মামুন সাহেবরা তাকে নাসির ভাই বলে ডাকত। তো মামুন সাহেবদের সাথে নাসির ভাইয়ের বেশ ভালো সম্পর্কের কারণ হচ্ছে নাসির ভাই খুব মাইডিয়ার টাইপের মানুষ ছিলেন এবং তিনি মামুন সাহেবদের নিয়ে আড্ডা দিতেন, ঘুড়ি উড়াতেন, এদিক ওদিক যেতেন, বাজারে যেয়ে এটা ওইটা কিনতেন, খেতেন, গল্প করতেন, খোঁজ গল্প করতেন একসাথে। তো দেখা যেত নাসির ভাইয়ের বন্ধু যারা ছিল তারা ছোটদের এতটা কাছে ভিড়তে দিতে চাইত না, কিন্তু মামুন সাহেবরা তার থেকে বছর তিনেকে ছোট হওয়ার পরেও নাসির ভাই তাদের সাথে ঠিকই মিশতেন, তাদেরকে মানে অ্যাক্সেস দিতেন, তাদের নিয়ে ঘুরতে যেতেন, তাদের নিয়ে ঘুড়ি উড়াতেন, মানে তাদেরকে একেবারে বন্ধুর মতোই দেখতেন। তো এই কারণে মামুন সাহেবদের কাছে নাসির ভাই বেশ প্রিয় একটা ক্যারেক্টার। তো যাই হোক, এই দেখা হয়ে যাওয়াতে বেশ ভালো লাগলো মামুন সাহেবের। তিনি নাসির ভাইকে নিয়ে বসলেন একটা চায়ের দোকানে, তারা চা সিঙ্গারা খাচ্ছেন, গল্প করতেছেন। তো মামুন সাহেব জিজ্ঞেস করলো, তারপর ভাই আপনি এখন এখানে কিভাবে কি? তো বলতেছে নাসির ভাই, বলতেছে যে আমি ঢাকায় আসছি আসলে ব্যবসার কাজে, এখান থেকে অনেক প্রোডাক্ট নিয়ে যাই, চুজ করে করে নিয়ে যাই, আমার তো দোকান আছে ওইখানে জানো। বলছে হ্যাঁ, আপনার দোকান তো ছিল বলে ওইটার আর অনেক বড় করছি, ওখানে অনেক প্রোডাক্ট উঠাইছি এবং ঢাকার থেকে নিয়ে যাই। আর নাসির ভাই বললেন যে তার চাচার এখানে একটা জায়গা আছে মিরপুরের কোন একটা জায়গায় একটু ডিপে, তখনকার সময় মিরপুর ওই জায়গাগুলো এত ডেভেলপড হয়নি, একেবারে গ্রামের মতো অবস্থা, পুরোই গ্রামের মতো ছিল। তো যাই হোক, সেখানে যখন নতুন জায়গা জমি হচ্ছে, প্লট হচ্ছে, সেই জায়গায় এই নাসির সাহেবের চাচা একটা জায়গা নিয়েছেন। তো জায়গা নিয়ে সেই জায়গায় তিনি বাউন্ডারি ওয়াল করে ঘর করে দিচ্ছেন টিনের। তো নাসির সাহেব ঢাকায় যখন আসেন ওইখানেই থাকেন, সেই ঘরেই থাকেন, মোটামুটি মাসের মধ্যে প্রায় ২ সপ্তাহের মতো তার এখানে থাকা হয়। আর ভালোই জায়গাটা, তিনি বললেন যে একেবারে নিরিবিলি গ্রামের মতোই লাগে। তো তিনি বললেন মামুন সাহেবকে যে তুমি এসো, এসে আমরা আড্ডা দিব না, যখন আমি ঢাকায় থাকি এসে আড্ডা দিব না। তিনি বুঝাই দিলেন মামুন সাহেবকে কিভাবে আসতে হয়, মানিকদির কোন অঞ্চল দিয়ে এভাবে ঢুকে ওই জায়গায় যেতে হয় আর কি, বুঝাই দিলেন এরকম। বললো যে একদম পুরো গ্রামের মতো তোমার ই লাগবে না, তবে আসতে একটু সমস্যা হবে কারণ রাস্তাঘাট খুব একটা ভালো না, এই হচ্ছে অবস্থা। তো মামুন সাহেব বললেন যে অসুবিধা নাই ভাই, আমার তো একটা আছে মোটরসাইকেল এখানে এই। আর মামুনও তার মেসের ঠিকানা দিল নাসির ভাইকে, বললো যে আপনি চলে আসেন, আপনি যদি ঢাকা আসেন আসেন আমাদের মেসে এসে বেড়াইতে পারবেন, অসুবিধা নাই, আমরা ছাত্ররা থাকি কয়েকজন। যাই হোক, অনেকক্ষণ গল্প গুজব করে নাসির ভাই বিদায় নিলেন, মামুন সাহেবও চলে গেলেন তার সিনেমাতে। এরপর বেশ অনেকদিন চলে গেছে, সময় নর্মালি পার হচ্ছে মামুন সাহেবের, তিনি নর্মালি তার ক্লাস করেন, তিনি এর মাঝে দুইটা বাচ্চাদের পড়ানোর কাজ নিয়েছেন, ওই টিউশনই করেন মিরপুর ১ নম্বরের কাছে গিয়ে, যেহেতু তার মোটরসাইকেল আছে তার সমস্যা হয় না। তো এইভাবেই চলছে আর কি। তো একদিন মামুন সাহেব গেছেন টিউশনই করাইতে, তো পড়াচ্ছেন, সন্ধ্যার সময় পড়াইতে যেতেন বাচ্চাগুলারে। তো পড়াশোনা শেষ রাত বাজে ৯টা, তিনি বের হয়ে আসলেন স্টুডেন্টের বাসা থেকে। তো বের হয়ে এসে তিনি মোটরসাইকেলটা স্টার্ট দিচ্ছেন, এই সময় দেখলেন যে বেশ বাতাস ছুটছে, ধমকা বাতাস, তিনি বুঝলেন যে ঝড় বৃষ্টি আসবে। তো যাই হোক, কিছু করার নাই, যেহেতু তিনি বের হয়ে আসছেন, তো স্টার্ট দিয়ে দিলেন মোটরসাইকেল, রওনা দিয়ে দিলেন সামনে। তো যাচ্ছেন ওই গলির ভেতর থেকে বের হয়ে এসে মেন রোডে উঠছেন, মেন রোডে উঠে তিনি তার বাড়ির দিকে যাচ্ছেন, না সোজা যাবেন আর কি। এর মধ্যে হঠাৎ বৃষ্টি পড়া শুরু হইল, মোটা মোটা মানে ফোঁটা, বৃষ্টির বড় বড় ফোঁটা টপ 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 করে পড়তেছে এবং কিছুক্ষণ পরে প্রচন্ড বর্ষণ শুরু হল, তুমুল বর্ষণ, তার সাথে বাতাস, মানে সামনে দেখা যাচ্ছে না কিছু, এদিকে রাস্তা হচ্ছে একদম পিচ কালো রাস্তা, ল্যাম্পপোস্টগুলো সব নেভা সামনে, মানে ইলেকট্রিসিটি চলে গেছে। তো মামুন সাহেবের হেডলাইটও খুব বেশি কভার করতেছে না, তখনকার মোটরসাইকেলের হেডলাইট এত স্ট্রং ছিল না। মাউন সাহেব আস্তে করে দেখলেন যে কি করা যায়। রাস্তার এক পাশে দেখলেন যে একটা শেড আছে, বাসের যাত্রী শেডের মতো এরকম। তো তিনি তাড়াতাড়ি ওইদিকে বাইকটাকে মানে নিয়ে গেলেন, একদম পাশে রাস্তার পাশে রেখে তাড়াতাড়ি নেমে গেলেন বাইক থেকে। নেমে তাড়াতাড়ি শেডের নিচে যায় দাঁড়ালেন। আরো কিছু মানুষ ওইখানে আছে, দাঁড়ায় আছে বৃষ্টিতে, এবং প্রচন্ড বৃষ্টি তোড় এসে বাড়ি মারতেছে বাতাসসহ, মানুষ ভিজে যাচ্ছে, মানুষজন ভিজে যাচ্ছে। ওখানে আসলে খুব একটা কাজ হচ্ছে না। মাউন সাহেব চিন্তা করতেছেন যে তিনি এখানে দাঁড়ায় থাকবেন না, চলে যাবেন। তো একবারে পিছনে এসে দাঁড়াইছেন, ওখানে একটা সিমেন্টের বেঞ্চি আছে। তো মনে হলো বেঞ্চি থেকে তারে কেউ বলল মামুন না। তো শব্দটা খুব আস্তে আসছে, এই শব্দ মানে বৃষ্টির যে তোড়, মানে ওই যে উপরে টিনের শেডে পড়তেছে, পাশে পড়তেছে, এই শব্দের মধ্যে এই শব্দ শোনাই যাচ্ছে না। তো তিনি একটু অবাক হয়েছেন যে তারে কেউ ডাকতেছে না, কিরকম এখানে কে ডাকবে তারে। তো তিনি একটু ইগনোর করার চিন্তা করছিলেন যে কে ডাকতেছে কে জানে, এখানে অন্য কাউরে ডাকতে পারে। তারপর যখন আবার ডাকলো এই মামুন, তখন তিনি বুঝলেন তাকেই ডাকতেছে পেছন থেকে। তো তিনি ঘুরে তাকাইলেন, তাকায় দেখতেছেন ওই বেঞ্চের উপর কেউ বসে আছে, চেহারা দেখা যাচ্ছে না, অন্ধকার তো, ইলেকট্রিসিটি নাই, তার মধ্যে এরকম মানে অন্ধকার, বৃষ্টি হচ্ছে, মধ্যে চেহারা দেখা যাচ্ছে না, জাস্ট বোঝা যাচ্ছে যে একটা শার্ট একটা প্যান্ট পরা একজন ওখানে, এবং মাথার উপরে মানে টুপি দেয়া, টুপি পরছে, টুপি পরলে যেরকম সেরকম। তো তিনি বুঝতে পারতেছেন না কে। যায় মামুন, আমি নাসির। উনি তখন অবাক হলেন, আরে নাসির ভাই আপনি এখানে? কাহা, এখানে আটকায় গেছি। তো বলে কি ব্যাপার, তুমি এখানে কি করো? কারি আমি তো বাসায় যেতেছিলাম টিউশনে শেষে, এখানে দাঁড়াইছি। তো দুজনে কথাবার্তাই হচ্ছে, কেউ কারো কথা খুব বেশি স্ট্রং ভাবে শুনতে পাচ্ছে না। এর মাঝে নাসির ভাই গলা উঁচায় বললেন যে মামুন আমার বাসায় চলো, আমার বাসা বেশি দূর না এখান থেকে, চলো, তোমার তো আর এরকম দেখা হয় না, কবে তোমার নিয়ে যাবার, তুমি কবে আসবা, চলো। তো মামুন সাহেব বলতেছে যে আরে ভাই, এই যে বৃষ্টি হইতেছে কেমনি, কি আমার বাসায় তো আমি যাওয়ার চিন্তা করতে পারতেছি না, বৃষ্টি থামুক তারপর দেখি, দাঁড়ান কিছুক্ষণ দাঁড়াই। তো তখন নাসির ভাই বলছে হ্যাঁ বৃষ্টি থামবে একটু পরে, অসুবিধা নাই, বসো দাঁড়াও এখানে। তো কিছুক্ষণ দাঁড়ানোর পর আসলে বৃষ্টি একটু পর কমে আসলো। তো তিনি বেরোয় আসলেন মামুন সাহেব ছাউনির নিচ থেকে, ওই নাসির ভাই বেরোয় আসলো, অন্ধকারে কেউ কাউকে খুব ভালো মতো দেখতে পাচ্ছে না। তো নাসির ভাই বলছে চলো চলো আমার বাসায় চলো, আমার বাসায় তো তোমার যাওয়া হয় নাই, আর কবে তোমার আমি নিয়ে যাব, তোমার ওখানে আসবো, অনেক ঝামেলা, চলো আজকে চলো চিনাই দিয়ে আসো। তো মামুন সাহেব কিছু মনে না করে বললো আচ্ছা ঠিক আছে চলেন। তো যাই হোক, তারা গেল মোটরসাইকেলে, বসলো আবার, মোটরসাইকেল একটু মুছে, কাপড় ছিল ওইখানে। তো রাস্তায় মোটামুটি খানিকটা পানি হয়েছে আর কি, এর মধ্যে দিয়ে এগোয় চললেন তারা দুজন। চলতে চলতে এক সময় মানে ওই মেন রাস্তা থেকে ঢুকে যে দেখলো যে এরকম একটা চিকন রাস্তার মধ্যে উঠছে, মামুন সাহেবকে ইনস্ট্রাকশন দিচ্ছে নাসির ভাই পেছন থেকে। তো যাচ্ছে যে যেতে যেতে দেখলো যে একেবারে মাটির মতো রাস্তা, মানে একদম কাঁচা রাস্তার মতো রাস্তা, গ্রামের মতো, সেটার মধ্যে ঢুকে গেল। হেডলাইটের আলোতে দেখা যাচ্ছে রাস্তা ভিজা ভিজা, এবং গাছপালা আশেপাশে যেগুলো আছে ওগুলো থেকে পানি পড়তেছে, টপ 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 করে পানি পড়তেছে। আর মানে মোটামুটি মনে হচ্ছে পুরো গ্রাম, হ্যাঁ, মানে এই জায়গা, এই অঞ্চলটাতে এর আগে মামুন সাহেব আসে নাই, তার এইবার ফার্স্ট আসা। তো নাসির সাহেব তাকে ইনস্ট্রাকশন দিয়ে নিয়ে যাচ্ছে। তো যাচ্ছে রাস্তা দিয়ে, এবং কথাবার্তা খুব যে হচ্ছে তা না, মোটরসাইকেলের সাউন্ড আছে, রাস্তাতে সাবধানে চালাতে হচ্ছে, কাঁচা রাস্তা, জায়গায় জায়গায় দেখতেছে পানি এরকম নেমে যাচ্ছে নিচে, মানে এই পাশ থেকে পানিটা নেমে ওই পাশে চলে যাচ্ছে, এরকম ছোট একটা ইসের মতো আর কি, গর্তের মতো দিকে পানি চলে যাচ্ছে। তো এর মাঝখান দিয়ে কাটায় কাটায় যেতে হচ্ছে। তো চলতে চলতে অনেক দূর চলে আসছে, মামুন সাহেব বলতেছে যে নাসির ভাই আর কত দূর, বলে আরে আরে চলো চলো এই সামনে। এরকম করতে করতে দেখলো যে যেই জায়গায় এখন আসছে এই দেখলো মামুন সাহেব, তো এইটা পুরোপুরি মনে হয় যে তাদের গ্রাম যেরকম আছে সেরকম, গাছপালা ওরকম, এবং গাছগাছালির সাথে যে বৃষ্টি হয়েছে এগুলো থেকে পানি পড়তেছে, বাঁশ ঝাড় আছে কয়েক জায়গায়। তো এরকম ঘুরতে ঘুরতে এক জায়গায় এরকম মোড় নিয়ে আসলো, এসে বললো দূরে ওই যে দেখছো ওই যে ঘরের ই দেখা যায়, মানে অংশ দেখালো যে একটা বাউন্ডারি করা দেয়াল, প্রায় হবে 3-3.5 ফিট উঁচা বাউন্ডারি, তার ভেতর থেকে ঘরের অর্ধেক দেখা যাচ্ছে, টিনের ঘরের অর্ধেক, এখানে অন্ধকার, এবং সেই ঘর থেকে বেশ খানিকটা দূরে আরো কতগুলো ঘরের স্ট্রাকচার দেখা যাচ্ছে, কিছু গাছপালা দেখা যাচ্ছে, কিন্তু কোন ঘরের মধ্যে ওরকম আলো নাই, তার মানে হচ্ছে এখানে ইলেকট্রিসিটি নাই, সে বুঝতে পারলো। তো সে জিজ্ঞেস করলো পিছনে নাসির ভাইকে যে নাসির ভাই কি এনে কি ইলেকট্রিসিটি নাই, বলে আছে, সব জায়গায় আছে, আমার বাসায় কিন্তু নাই, আরো দুই একটা বাসাও নাই। তো বলে আপনার বাসায় ইলেকট্রিসিটি নাই, আপনি কেমনে আছেন? কাছে আমি রাত্রেবেলা হ্যারিকেন জ্বালাই, মোম জ্বালাই, এইভাবে থাকি। যাই হোক, অসুবিধা নেই, চলো, খারাপ লাগবে না তোমার। তো বলতে বলতে এগিয়ে গেল তারা। তো এক সময় একটা জায়গায় পৌঁছাইলো, ওই জায়গায় বাউন্ডারি ওয়াল যেখানে দেখাইছিল আসলে নাসির ভাই দূর থেকে। তো বললো যে এই এই জায়গায় নেমে যাও। তো দেখলো একটু নিচা, যে এই রাস্তা যে সে আছে সেখান থেকে একটু নিচা নেমে যেতে হবে। তো মামুন সাহেব নেমে গেলেন মোটরসাইকেল নিয়ে, ঢুকলে ওই গেটের সামনে আসলেন, যে ওই জায়গায় বাউন্ডারি ওয়ালের সাথে গেট, একটা টিনের গেট, নাসির সাহেব যে ওই টিনের গেটটা সরাই দিলেন, আর মামুন সাহেব ঢুকাইলেন ওইখানে মোটরসাইকেল। তো ঢোকার পর দেখতে বেশ ফাঁকা একটা উঠানের মতো জায়গা, বেশ ভালোই লাগলো। ঘাস টাস আছে এক পাশে এবং তার এক কোনায় বেশ বড় একটা বাঁশঝাড়, মোটামুটি বেশ অনেকগুলো বাঁশ এখানে, আর তার পাশে একটা কুয়া। মানে এই কুয়া থেকেই মনে হয় পানি ব্যবহার করেন তারা। একটা কুয়া আর তার পেছনে ওই যে টিনের ঘরটা, আর এক পাশে একটা ছোট্ট শেড আলা, রান্নাঘর খোলা, মানে ওইটার দেয়াল টেয়াল নাই আর কি, বাথরুম পেছন দিকে। এগুলো সবই দেখা যাচ্ছে এখান থেকে, মোটরসাইকেল নিয়ে ঢোকার পর মানুষ সবই দেখতে পাচ্ছেন। তো ভালো লাগছে, খারাপ না। তিনি মোটরসাইকেলটা এক পাশে রাখলেন, তো রেখে তালা দিচ্ছেন মোটরসাইকেলে। দেখলেন নাসির ভাই হেঁটে গিয়ে ওই যে ঘরের দরজা খুলছেন, খটখট শব্দ হচ্ছে ওখান থেকে। তো দরজা খোলার পরে একটু পরে তিনি যখন তালা মেরে উঠে আসতেছেন, দেখলেন যে নাসির ভাই বেরিয়েছে হারিকেন নিয়ে, হারিকেন জ্বলতেছে, হারিকেনের আলো পড়ছে সামনের যে উঠানের দিকে। তো পরে দেখতেছে যে ওখানে ঘাস আর পানি বেশ সুন্দর লাগতেছে দেখতে, ঘাসের মধ্যে চিকচিক করতেছে পানি হারিকেনের আলোয়। মামুন সাহেবের মনে হলো তিনি আবার গ্রামে চলে আসেন। তো তিনি বললেন যে নাসির ভাই ভালোই তো, এনে আপনি কি একা থাকেন, ভয় লাগে না আপনার? তো দেখলেন যে নাসির ভাই মনে একটা নিঃশ্বাস ফেললো, ফেলে বললেন যে আরে ভাই, ভয়ের মধ্যে বসবাস করলে আর ভয় লাগার কিছু নাই। তো মামুন সাহেব মনে করলেন এটা আবার কেমন উত্তর হইল, তার কিছু বলল না, তিনি হেঁটে গেলেন। যে বললেন এখন কি করবেন ভাই, খিদা তো লাগছে, খাওয়া দাওয়া কি হবে? তো নাসির ভাই বললেন যে দেখি কি রান্না করা যায়, খিচুড়ি টিচুড়ি রান্না করবো আর কি। তো ওই হারিকেন রেখে নাসির ভাই ঘরের মধ্যে গেলেন, তিনি বুঝলেন যে এখানে তাদের রান্না বাড়ার আয়োজন হবে। তো মামুন সাহেব দাঁড়ায় আছেন বাইরে হারিকেন নিয়ে, ভেতর থেকে নাসির ভাই তাকে ডাক দিয়ে বললেন যে মামুন ঘুরে বেড়াও, দেখো জায়গাটা, বাসার বাসাটা কিন্তু বড় আছে, সামনে উঠান ছাড়া পিছনে জায়গা আছে ঘরের পিছন দিয়া, হারিকেন ডাইকে আসছি না, যাও হাইটা দেখো, অসুবিধা নেই, পানি বেশি জমে না এখানে, আমি এগুলো সব জোগাড় করি আগে। তো মামুন সাহেব বললো আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তিনি হারিকেন নিয়ে আস্তে আস্তে হেঁটে ডান দিকে গেলেন ঘরের, গিয়ে ওই যে কুয়াটার পাশে গেলেন, দেখলেন যে একটা কুয়া, কুয়াটার পাড়টা মোটামুটি উঁচু করা, মানে যেটাকে ইদারা বলে অনেকে। তো ওখানে হারিকেনটা রেখে তাকালেন, ভেতরে দেখতেছেন যে অনেক নিচে, মানে পানি অনেক নিচে। তিনি একটু মজা করে এখানে শব্দ করলেন, শব্দ করলে একো হইল, একোটা খুব ভাল লাগতো। মামুন সাহেব নিজের নাম বললেন মামুন, তো সাথে সাথে মামুন মুন করলো, মানে এরকম একো উঠল। তিনি আবার বললেন নাসির, তো ওই নাসির শব্দটা একো হয়ে আসলো। তো তার কাছে বেশ মজা লাগতেছে, তিনি হাসতেছেন, আবার হা 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 করে হাসতেছেন, ওই হাসির একো শুনতেছেন, এটা তার কাছে বেশ মজার একটা খেলা হয়ে গেল। তিনি বেশ খানিকক্ষণ ওইখানে দুষ্টুমি করলেন ইদারার সামনে দাঁড়ায় দাঁড়ায়। তো তারপরে তিনি হারিকেনটা নিলেন, নিয়ে হাঁটা ধরলেন, হেঁটে হেঁটে ঘরের পেছনে গেলেন। পেছনে অংশে যে দেখতেছেন যে ঘরের পেছনে বড় দুইটা তাল গাছ আছে। তো তিনি এই তাল গাছগুলো কিন্তু দূর থেকে তিনি খেয়াল করছিলেন যে এরকম গাছ আছে, বড় দুইটা তাল গাছ, কেমন জানি কিম্ভূত কিমাকার ভাবে হয়েছে নিচের দিকটা, এবং বেশ উঁচা হয়েছে জায়গাটা নিচের, মানে যেখান থেকে তাল গাছটা উঠছে জায়গাটা, কেমন জানি। আর তারপর তিনি দেখলেন যে তাল গাছের ওই পারে বেশ একটা উঁচু ঢিবির মতো, এগুলো কিন্তু সব এই বাউন্ডারি ওয়ালের ভেতরে, এই পেছনেও বাউন্ডারি ওয়াল আছে। তো মামুন সাহেব হাঁটতে হাঁটতে আর তো সামনে গেলেন তাল গাছের নিচে, দেখলেন যে ওইখানে একটা কবর আছে, মানে সেই তাল গাছ দুইটার এই পাশে একটা কবর, এটা একটা কবর তিনি বুঝতে পারেননি আগে, বেশ উঁচু করে ঢিবি করা এবং ওই পাটটা কেমন বাধাই দেওয়া আর কি, ইট দিয়ে বাধাই করা। তো কবরের সামনে এসে একটুখানি তার জানি কেমন লাগা শুরু করলো মামুন সাহেবের, মানে অস্বস্তি লাগলো এখানে। এমনি গ্রামের মানুষরা তখন উঁচু তাল গাছ ভয় পেত, এইখানেও তাল গাছটা ওরকমই লাগতেছে, কারণ বাউন্ডারি ওয়াল কিন্তু প্রায় 3.5 ফিটের মতো, এর বেশি না। তিনি ওই ওয়ালের ওই পারে দেখতেছেন যে একেবারে ধুধু জায়গা, মানে ধুধু জায়গা, ওইখানে মনে হয় জমি চাষাবাদ করে মানুষ ওই পাশে, মানে পুরো ফাঁকা জায়গাটা, দূরে কত দূর এই অন্ধকারে, এখন তো ইলেকট্রিসিটিও নাই, কিছুই দেখা যাচ্ছে না ওই পাশে। একটু মামুন সাহেবের একটু ভয় লাগলো, তিনি কেমন জানি লাগলো, আর এই এই তাল গাছ কবরের এই পাশে ডান দিকে গেলে এখানে একটা আম গাছ আছে, আম গাছটা বেশ ছড়ানো, ডালপালাগুলো মানে বেশ আম গাছটা যতটুক না উঁচু, তার থেকে ডালপালা মেলে গেছে বেশি, চারিপাশে ছড়ায় গেছে, যেমন কোন ছবিকে যদি চ্যাপটা করে দেওয়া হয় যেরকম লাগে, অনেকটা ওইরকম ডালপালাগুলো একদম মেলে আছে। মানে তিনি বুঝলেন যে এই আম গাছে বাচ্চা ছেলে পেলেরা থাকলে এখানে বসে থাকতো সব, এখানে তিনি চিন্তা করলেন যে ডালে উঠে উঠে বসে থাকতে, এত এত লম্বা লম্বা ডাল এদিক ওদিকে স্ট্রেচ করছে। যাই হোক, তার কাছে বেশ অস্বস্তি লাগলো, একে তো বিদ্যুৎ নেই এরকম, আর অনেকক্ষণ ধরে নাসির ভাইয়ের কোনো সাড়া শব্দ নাই, তিনি এখানে যে হাঁটতেছেন আসছেন, আবার ওখানে যে কুয়ার সামনে বসে চিৎকার করছেন, কোনো খবর নাই। যাই হোক, তিনি হেঁটে হেঁটে ঘুরে তিনি ওই পাই দিয়ে যেতে পারতেন, তা না করে তিনি এই পাই দিয়ে ঘুরে আবার আসলেন, ব্যাক করলেন কুয়ার পাই দিয়ে আসলেন। এসে ততক্ষণ দেখতেছেন যে নাসির ভাই ওখানে যে খোলা জায়গাটা, মানে তাদের যে রান্নাঘর একটা দেখছিলেন, খোলা রান্নাঘর জাস্ট উপরে ছাউনি দেওয়া আর কি, ওইখানে তিনি চুলার মধ্যে আগুন ধরাইছেন, কাঠ লাকড়ি টাকড়ি কি কি দিয়ে ওখানে আগুন ধরাইছেন, লাকড়ির চুলা আগুন ধরাইছেন, এবং তিনি জিনিসপত্র রাখা আশেপাশে রান্না বাড়া করবেন এরকম। তো তো তিনি গেলেন হাঁটতে হাঁটতে নাসির ভাইয়ের ওখানে হারিকানটা নিয়ে। তো দেখতেছেন যে চুলার আগুন খুব বিচিত্র লাগতেছে, চুলার আগুন থেকে যে বেরোচ্ছে আলো সেটাতেই ওই জায়গাটা আলোকিত হয়ে যাচ্ছে, মানে ওই চুলার আশেপাশে, এবং সেই আগুনের আলো এসে নাসির ভাইয়ের গায়ে পড়তেছে। কেমন যেন একটা বিচিত্র অন্যরকম একটা মনে হচ্ছে, সিনারি দেখে লাগতেছে তার কাছে, মানে সেই চুলার আগুনে নাসির ভাইকে দেখা যাচ্ছে তিনি এটা ওইটা নাড়তেছেন, রান্না করবেন। তিনি দেখলেন যে একটা এরকম মালসার মধ্যে জিনিসপত্র নিছেন তিনি, চাল ডাল এগুলা। তো তিনি গল্প শুরু করলেন নাসির ভাইয়ের সাথে, নাসির ভাই তাকে বিভিন্ন কথা বলতেছে, তিনিও বলতেছেন। তো গল্প করতে করতে এবং এক সময় তাদের রান্না শুরু হয়ে গেল, বেশ সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে ওদিকে। তো তিনি জিজ্ঞেস করলেন নাসির ভাইকে যে ভাই আপনাদের পিছনে গেছিলাম, এই ঘরের পিছনে দেখলাম একটা কবর, তো ওখানে কি মানে ওইখানে কবর কেন, এই জায়গার মধ্যে বাউন্ডারি ওয়ালের মধ্যে কবর কেন? তো নাসির ভাই তার দিকে ফিরল, ফেরার পর বেশ বিচিত্র লাগতেছে তার চেহারাটা, মানে আলোটা এক পাশে এসে পড়তেছে, একটা পাশ অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে চেহারার একটা দিক ওই চুলার আলোতে আলোকিত আর একটা দিক অন্ধকার, আর হারিকেনের আলো তো ঘরের ভেতরে পড়ছে মূলত, যেহেতু দরজার ভেতরে রাখছে ওইখানে মামুন সাহেব, এবং তিনি বসে আছেন কিন্তু দরজার ওই যে চৌকাঠের উপরে। তো তাকে নাসির ভাই বলতেছে যে এই কবর সহই এই জায়গা কিনছে আমার চাচা, এবং ওই কবরের আশেপাশে আসলে যাওয়াটা ঠিক না, কবরটা সুবিধার না, তুমি গেছো ওদিকে? তো তিনি বলছে হ্যাঁ, আপনি তো বললেন আমার ঘুরে দেখতে, আচ্ছা যাক, আমি ভাবছিলাম যে তুমি হয়তো এইখান দিয়ে কুয়ার আশপাশে ঘুরবা, পিছনে চলে গেছো সেটা তো ভাবি নাই, কবরটা একটু সুবিধার না ওই জায়গা, কবরের জায়গাটা। বলে কেন? ওই যে তাল গাছ আছে তো ওখানে একটু সমস্যা আছে। আচ্ছা থাক, ওগুলা বাদ দাও, তুমি বসো, খাবার রান্না হয়ে যাচ্ছে। মনে হলো যে নাসির সাহেব একটু গম্ভীর হয়ে গেল। তো মামুন সাহেব চেষ্টা করলো আর অনেক গল্প করতে, গ্রামের কথাবার্তা, দেখা গেল যে নাসির ভাই খুব বেশি কিছু বলতেছেন না, তিনি অল্প কিছুই বলেন গ্রামের কথা এটা সেটা। তো মামুন সাহেব এক পর্যায়ে ভাবলেন যে আসলে খামাখাতেলে আসলাম, উনি আজকে কেমন অফ মোডে আছে, ওনার সাথে কথা জমতেছে না, খামাখাই আসলাম। তো এটা তার বলা জানা মুখের উপরে, তো তিনি এগুলো আর কিছু না বলে তিনিও নিজের মতো বসে থাকলেন কিছুক্ষণ। যে বলো যে একটু পর বলো যে নাসির ভাই ভিতরে কি আপনার আছে, খাট আছে, শোয়া যাবে? বলে হ্যাঁ হ্যাঁ আছে। বলে তাহলে আমি একটু শুয়ে থাকি খাটে যে। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও। তো মামুন সাহেব ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে দেখলেন যে খুব একটা মানে ঘর গোছানো কিছু না, মানে একটা চৌকি আছে বড়, চৌকির উপরে পাটি পাতা এক পাশ দিয়ে ওই তোষক রাখা আর ই রাখা ভাঁজ করে। তো তিনি ওই তোষকটাকে টেনে নিলেন, তো মনে হলো যে তোষকটা বেশ অনেকদিন পড়ে আছে, কেমন জানি একটা মানে মদা গন্ধ ওটার মধ্যে, মনে হলো অনেকদিন পড়ে থাকলে যেরকম সেরকম, মানে খুব ফ্রেশ না আর কি। তো মামুন সাহেবের একটু অস্বস্তি লাগলো যে এই অবস্থা কেন, আর নাসির ভাই এইভাবে থাকে, উনি কি এরকম মানুষ নাকি, তাকে তো এরকম মনে হয়নি আগে, মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন অন্যরকম। যাই হোক, সে টেনে তোষকটাকে সোজা করলো, মনে মনে হয় যে অনেকদিন পুরানো মেটে মেটে যে একটা গন্ধ থাকে সেরকম একটা গন্ধ সেখানে। তো তিনি সোজা করলেন, কিন্তু তারপরে কি মনে করে আর তোষকে শুলেন না, তিনি ওই চৌকির উপরে ওই যে পাটি পাতা ছিল ওইটার উপরে শুলেন। দেখলেন যে একপাশে মানে ওই যে বালিশ কিছু স্টাক করে রাখা, দুইটা বালিশও নিলেন না, মাথার পিছনে হাত দিয়ে শুলেন, আর মনে মনে ভাবতেছেন যে রং ডিসিশন হয়েছে, আসলে আজকে আসাটা ঠিক হয়নি, এরকম বললো আর আমি হঠাৎ করে চলে আসলাম, এটা ঠিক হলো না, কেমন একটা ব্যাপার। এগুলো চিন্তা করতে করতে শুয়ে আসেন ওইখানে মামুন সাহেব, অনেকক্ষণ তার চোখে না ঝিমুনি লেগে গেছে, অন্ধকার তো, হারিকেনটা আছে ওইদিকে, কিন্তু হারিকেনের আলো, তিনি ওই যে চৌকাটার বাইরে দেখে আসছিলেন হারিকেন, হারিকেনের আলো সামান্যই আসতেছে ভিতরে। তো তার চোখে ঘুম লেগে গেল, তিনি ঘুমায় গেছেন, ডিপ স্লিপ, মানে একদম কড়া গভীর ঘুমে চলে গেছেন। এই সময় হঠাৎ করে প্রচন্ড শব্দ হয়েছে, ধুম করে শব্দ হয়েছে, ধুম করে শব্দ এত জোরে হয়েছে যে মামুন সাহেব লাফ দিয়ে উঠছেন, একদম লাভ দিয়ে উঠে বসে তিনি কিছুক্ষণ বুঝতে পারতেছিলেন না যে তিনি কই আছেন, কি ব্যাপার, এরকম শব্দ করতে গিয়ে হলো কোথায় আছেন। দুই সেকেন্ড পর তার মনে হলো যে আরে আমি তো নাসির ভাইয়ের সাথে আসছিলাম তার বাসায়, এই শব্দ কিসের? তো তিনি নিজেকে ফাইন্ড আউট করছেন যে তিনি একেবারে অন্ধকার একটা ঘরের মধ্যে আছেন, অন্ধকার ঘরের মধ্যে আছেন, এই মানে কোনো আলো নাই, ডিপ অন্ধকার। তো কিছুক্ষণ পর চোখে একটু আলো শুয়ে আসলো, আলো আধারি শুয়ে আসলো, তো তাকায় দেখতেছেন যে সামনে যে দরজা, ঘরের দরজা, সেটা একটা পাট খোলা একটা পাট লাগানো, মানে একটা পাট খোলা একটা পাট লাগানো, যে পাটটা খোলা সেটা দিয়ে রাতের আলো আসতেছে, মানে তার মনে পড়ছে তিনি কিন্তু একটা হারিকেন রাখছেন বাইরে, হারিকেনের কোন আলো নাই, রাতের আলো আসতেছে, আর ঘরটা ওই ওই আলোতেই যতটুকু আলো দেখা যাচ্ছে। তার চোখে আলো আধারে আর একটু শুয়ে আসলে তিনি বুঝতে পারলেন যে তিনি একটা ঘরের মধ্যে আছেন, কেউ নাই এখানে। তো তিনি জোরে ডাক দিলেন এখানে, নাসির ভাই, নাসির ভাই, দেখলেন যে কোনো সাড়া শব্দ নাই। তো তিনি উঠে গেলেন, উঠে গিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই দরজার কাছে আসলেন দেখার জন্য উঁকি দিয়ে। তো দরজাটা ধরে আরেকটা পাল্লা সেটাও টান দিয়ে সরাইলেন, সরায় তিনি উঁকি দিচ্ছেন বাইরে। রাতের শব্দ, ঝিঝি পোকার শব্দ, জোরে জোরে ডাকতেছে ঝিঝি, জোরে জোরে ঝিঝির শব্দ আসতেছে, কেউ নাই। সামনের যে তিনি যে খোলা জায়গাটা দেখছেন, ওই যে কিচেনটা, সেখানে কেউ নাই, পুরো জায়গাটা ফাঁকা। তো তিনি মনে করলেন, আরে আমি এখানে ঢোকার আগে তো চুলা জ্বালাইছিল, রান্না হচ্ছিল, কোথায় সে রান্নার জিনিসপত্র, হাঁড়ি পাতিল কিছুই নেই এখানে, আর সেই নাসির ভাইও নাই, কেমন একটা অবস্থা। তো তিনি আস্তে করে বেরোলেন ঘর থেকে, বেরোয় ডানে তাকালেন, দেখলো হারিকেন থাকার কথা, হারিকেনও নাই। তো মানে বেশ অবাক হয়ে গেলেন তিনি, আর তার সাথে তার মনে একটা ভয়ও ঢুকছে যে কি ব্যাপার, এরকম কেন, মানে পুরো জায়গাটা অন্ধকার, মানে হারিকেন একটা ছিল সে হারিকেনও দেখতেছেন না, এবং রাতে ওই যে চাঁদ যে আকাশে আসে চাঁদটা হচ্ছে অর্ধেক চাঁদ, পুরো চাঁদও নাই, মেঘের আড়াল থেকে তাই অর্ধেক চাঁদ একটু বেরিয়েছে, সেটার যে হালকা আলো সেটাতে উঠানটা দেখা যাচ্ছে, স্ট্রং ঝিঝি পোকার ডাক, বৃষ্টি যে হয়েছে এটা তিনি তো শিওর যে বৃষ্টিতে আগে হয়েছে, বৃষ্টি অনেকটা শুকায়ও গেছে এখন, কিন্তু কেউ নাই ওই রান্নাঘরের সামনে, কেউ নাই ঘরের মধ্যেও, তিনি বুঝতে পারছেন যে কেউ নাই, কেন তিনি তুমি আসছেন ঘর থেকে। তো তিনি একটু থতমত খেয়ে গেলেন, থতমত খেয়ে তিনি আবার ঘুরে ঘরে ঢুকলেন, চিন্তা করলেন যে এখানে কি ঘরে ঢুকে শুয়ে আছে নাকি, নাসির ভাই কি শুয়ে পড়ছে, তিনি ঘুমাইছিলেন দেখে। তো তিনি হাতড়ে পকেট হাতড়ে যাচ্ছে, তার লাইটার ছিল, লাইটার পাইলেন, লাইটার পেয়ে তিনি ওই লাইটারটা জানাইলেন, মানে ই করে, তো লাইটার ফস করে জ্বলছে, জ্বলার পর তিনি দেখতেছেন যে না, এই ঘরের মধ্যে তো কেউ নাই, চৌকিটা এই পাশে রাখা, চৌকির উপর দলা মশলা করে রাখা হচ্ছে সেই তোষক, পুরনো তোষক, এবং তেলটা তিনি আগেই দেখছেন, তিনি শোয়ার সময় খুলছিলেন, গন্ধ বোঝা যায় এই তোষক অনেকদিন ধরে এরকম ফেলে রাখা। আর এই ঘরের কোনো একটা টেবিল আছে, ঘরের মধ্যে কেউ নেই, এবং ঘরটা দেখে মনে ঘরটা আসলে পরিত্যক্ত। তো তিনি একটু ভয় পেয়েছেন, এর মধ্যে তার লাইটার গরম হয়ে যাচ্ছিল, তিনি লাইটার নিভাই দিলেন, নিভাই দিয়ে তিনি হেঁটে বের হয়ে আসছেন ঘর থেকে। তো ঘরের থেকে যখন বের হয়ে আসছেন, সেই সময় আবার দুরুম করে শব্দ হলো টিনের চালে। তো তিনি বোঝার চেষ্টা করলেন ঘটনা কি, তিনি লাভ দিয়ে উঠছেন, বোঝার চেষ্টা করলেন ঘটনাটা কি। তো চিন্তা করলেন যে হয়তো ওই তাল গাছ থেকে তাল পড়ছে এখানে, তো তাল পড়ার কারণ কি, তালটা তো এতক্ষণ পড়ে নাই, সে যে ঘুমায় ছিল এরকম। তো তখন চিন্তা করলেন যে তাল তো পড়তেও পারে, এটা তো স্বাভাবিক জিনিস। তো যাই হোক, তিনি আস্তে আস্তে হেঁটে ওই যে কুয়ার পাশ দিয়ে আবার গেলেন সেই ঘরের পেছনে, পেছনে যে তিনি দেখতেছেন ওই জায়গাটা, মানে এই যে তাল গাছ এবং কবর এখানে, কারণ তিনি চিন্তা করতেছেন যে তিনি কি আসলে এগুলো দেখতেছেন না স্বপ্নে দেখতেছেন, এটা বোঝার চেষ্টা করলেন। তো ওখানে দাঁড়ায় দেখতেছেন, হ্যাঁ ওই হালকা চাঁদের আলোতে ভুতুড়িয়ে লাগতেছে এই তাল গাছ আর ওই কবরের ওইটা। তো তিনি নিজের গায়ে চিমটি কাটলেন দুই তিনবার চিমটি কাটলেন বোঝার জন্য তিনি স্বপ্ন দেখতেছেন কিনা। তিনি বুঝলেন যে না, তিনি স্বপ্ন দেখতেছেন না, এটা একদম রিয়ালিটি। তো তিনি আস্তে আস্তে ওই হেঁটে আবার এই উঠানের দিকে ব্যাক করতেছেন, উঠানের দিকে যখন ব্যাক করতেছেন তখন তিনি শব্দ পেলেন, দপ করে শব্দ হলো, দপ দপ এরকম শব্দ। তো তিনি ফট করে পেছন ফিরে তাকাইছেন, তাকায় দেখলেন তাল গাছের ওপর থেকে এরকম আগুনের গোলা, মনে হলো আগুনের তাল নিচে পড়লো, দপ করে মাটিতে পড়ে নিভে গেল, আবার দপ করে পড়লে নিভে গেল, তার চোখের সামনে এরকম দুই তিনটা পড়লো। তিনি ভয়ে দৌড় দিলেন ওখান থেকে, মানে তার আর সাহস নেই, মানে মামুন সাহেব তো গ্রামের ছেলে, তিনি গ্রামের অনেক কিছুই এরকম শুনছেন ভয়ের ব্যাপার। তো তিনি দৌড় দিয়ে ওই ঘরের পাশ দিয়ে বের হয়ে আসছেন, তিনি আবারও ডাক দিচ্ছেন, নাসির ভাই, হ্যাঁ নাসির ভাই কি ব্যাপার, মানে তিনি মানে এটা মনে করতে পারছেন না, তারপরও মনে হয় নাসির ভাই তার সাথে দুষ্টুমি করতেছে কিনা, নাসির ভাই কি ব্যাপার, বলতে বলতে তিনি চলে আসলেন ওই কুয়ার পাশ দিয়ে, দৌড়ে পাশে বেরোলেন। যখন কুয়ার পাশ দিয়ে যখন তিনি বের হয়ে আসতেছেন, তখন ওখান থেকে মনে হচ্ছে কুয়ার ভিতর থেকে তাকে ডাকতেছে কেউ, হ্যাঁ কুয়ার ভিতর থেকে কেউ ডাকতেছে, এ মামুন মামুন, এবং সেটা শব্দটা ভিতর থেকে চলে আসতেছে এবং ওটা একো হয়ে হয়ে আসতেছে উপরে। তিনি চিন্তা করলেন কুয়ার মধ্যে এবং কণ্ঠটা নাসির ভাইয়ের মতোই, তো তিনি কয়েকবার চলে গেছিলেন সামনে, তারপর কি জানি ওই ডাক শুনে তিনি ফিরলেন, তিনি চিন্তা কুয়ার ভিতর থেকে মামুন ভাই ডাকবে কেন, এই চিন্তা করতেছেন, এটা কি মানে আসলেই কিছু না ভৌতিক ব্যাপার স্যাপার। এই চিন্তা করতে করতে তিনি কেন জানি কুয়ার কাছে গেছেন, কিউরিয়াসলি গেছেন। তিনি যখন কাছে গেলেন কুয়ার, মোটামুটি কাছে চলে আসলেন, তখন তিনি হাসির শব্দ শুনলেন, ঠিক তিনি যে হাসছিলেন হা 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 করে সেই হাসি, এবং হাসিটা এরকম একো হয়ে হয়ে আসতেছে কুয়ার ভেতর থেকে। এরপর সে হাসিটা চিকন হয়ে গেল, মানে মেয়েলি কণ্ঠের চিকন হাসি হয়ে গেল। মামুন সাহেব প্রচন্ড ভয় পেয়েছেন, তিনি দৌড় দিয়ে তাড়াতাড়ি একদম তার মোটরসাইকেলের দিকে দৌড়াইছেন, মোটরসাইকেলে দেখছেন তিনি দাঁড়ানো, জেড়ে দৌড়াই গেলেন মোটরসাইকেলের দিকে। মোটরসাইকেলের দিকে যখন দৌড়ায় যাচ্ছেন, তার কাছে কেন জানি শব্দ মনে হলো পিছনে একটা, তা তিনি দৌড়াইতে দৌড়াইতে পিছন ফিরে তাকাইছেন। তাকায় দেখতেছেন যে কুয়ার মধ্যে থেকে মনে হচ্ছে একটা মানুষ বেরোইছে, এরকম মানে হাত দিয়ে দুই পাড় ধরে এরকম বেরোইছে, এবং তিনি স্পষ্ট দেখছেন যে মনে হচ্ছে যে সাদা শাড়ি পরা একটা মহিলা বেরিয়েছে কুয়ার ভেতর থেকে, এবং ওই চাঁদের আলোতে দেখা যাচ্ছে কালো চুল, চুলগুলো একদম পাশ থেকে পড়া, কুয়ার ভেতর থেকে বেরিয়েছে, এবং সে কুয়ার ভেতরে বের হয়ে ওই যে কুয়ার যে পাড় ওইটার মধ্যে উঠে বসছে। মানে মামুন সাহেব আসলে চরম ভয় পেয়েছেন, তার মানে ভেতরে আর মানে কোন রকম সাহস অবশিষ্ট নাই, তিনি লাফ দিয়ে মোটরসাইকেলে বসে কোনো মতে চাবি, তিনি যে কি হলে যে চাবি ঢুকাবেন ওইটাই বুঝতে পারতেছেন, হাত কাঁপতেছে, কোনো মতে ঢুকায় তিনি জোরে জোরে কিক মারলেন। প্রথম কিকে স্টার্ট হলো না, এরকম চার পাঁচটা কিক মারার পর মোটরসাইকেল স্টার্ট হলো, তিনি ভোঁ করে মোটরসাইকেল নিয়ে সামনে বের হয়ে গেলেন। টিনের দরজাটা লাগানো ছিল, তিনি একবার দরজার মধ্যে হিট করলেন মোটরসাইকেল দিয়ে, দরজা রাতের বেলা প্রচন্ড শব্দ করে মরাত করে দরজাটা ভেঙে এরকম বের হয়ে গেল। সে মোটরসাইকেল নিয়ে তিনি একদম বের হয়ে আসলেন, উপরে উঠে রাস্তায় উঠে যেদিক থেকে আসছিলেন সেটা তার আন্দাজ আছে, ওদিকেই ছুটালেন মোটরসাইকেল। রাত তখনও গভীর রাত, এর মধ্যে তিনি হেডলাইটের আলো পড়ছেন, তিনি ছুটে বের হয়ে যাচ্ছেন ওখান দিয়ে, রাস্তা কিন্তু কাদা কাদা অনেক জায়গায়, তিনি ওইটার মধ্যেও স্পিডে চালাইতেছেন, কারণ তার প্রচন্ড ভয় যে তিনি এখানে কিভাবে আসছেন, কই আসছেন, আর তার কাছে ভয় লাগতেছে যে এখানে কি ব্যাপার, তাকে যে নিয়ে আসছে এখানে ই ভাই নাসির ভাই, নাসির ভাই কই। এই চিন্তা করতে করতে তিনি যাচ্ছেন যাচ্ছেন হয়, এবং মনে মনে অটোমেটিকলি তার দোয়া আসতেছে, দোয়া পড়তে পড়তে এক সময় তিনি যে ওখান থেকে মেন রাস্তা উঠলেন, শুনশান রাস্তা, কিচ্ছু নাই, অনেকক্ষণ চালানোর পর দেখলেন ট্রাক পার হয়ে গেল কয়েকটা, এক পর্যায়ে তিনি আবার চলে আসলেন তার এলাকায় যেখানে তিনি থাকেন, ওই জায়গায় একটা এরকম কলোনির মতো ছিল আর কি, সে কলোনির মতো ওইখানে তিনি ঢুকলেন, ঢুকে যে তাদের যে জায়গাটা তিনি বুক ধুক 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 করতেছে তার, তিনি তাদের বিল্ডিং এর কাছে আসলেন, তাদের ওই জায়গার সম্পর্কে ভৌতিক ব্যাপার প্রচলিত আছে যেখানে তিনি থাকতেন, মানুষের মতো রাতের বেলা এখানে ভয় পায় অনেকে, তো যাই হোক মানে অনেকেই ওখানে ভয়ের কথা বলছে, তো যাই হোক তিনি ওই ভয়টা মনে রাখা সত্ত্বেও তিনি মোটরসাইকেল নিয়ে চলে আসলেন তাদের যে কোয়ার্টার ওটার সামনে, এনে মোটরসাইকেলটা রেখে তাড়াতাড়ি লক করে তিনি ঢুকে গেলেন ওইখানে। ওই নিচে একটা কেচি গেট ছিল, ভাগ্য ভালো যে কেচি গেটটা খোলা, কিভাবে এই রাত্রে বেলাও মানে কেউ লাগাইতে ভুলে গেছে মেবি, তিনি দৌড়ায় উঠে গেলেন, উঠে যে তাদের যে ঘর ওখানে দুইতলায়, ওখানে যে তিনি জোরে জোরে দরজায় নক করলেন, জোরে জোরে দরজায় নক করলেন, তো অনেকবার করছেন খুব অ্যাংশাস ভাবে, ভেতর থেকে তার রুমমেটরা ভয় ভয় বললো কে কে, তো তিনি বললেন যে আমি মামুন, মামুন দরজা খুল দরজা খুল, তোরা ভয় পাইল কিন্তু তারপরে দরজা খুলছে, তো মামুন সাহেবকে দেখে অবাক, তুই এত রাত্রে কোথেকে, বলে পরে বলতেছে আগে আমারে গোসল করতে দে, ফ্রেশ হতে দে। তিনি তাড়াতাড়ি যে তার ড্রেস চেঞ্জ করে গোসল করলেন, তাদের বড় প্লাস্টিকের ড্রামে পানি উঠানো ছিল, গোসল করলেন, গোসল করে এসে তখন তাদের ওই রুমমেট দুইজন বললো যে কি রে কি হয়েছে তোর, তো তিনি তখন বললেন যে এরকম এরকম ঘটনা, তো তারা বললেন যে অবাক কাণ্ড, তোর সেই ভাই কই গেল, বলে আমি জানি না, কেউ নাই, ভাই রে পাই নাই, কিচ্ছু না, কি অবস্থা, এই এই দিকে আসছি, তো বললো ওগুলো বুঝলাম, ধর ভূত দিন ভূত কিছু একটা হয়তো, কিন্তু ওইখানে তোর ভাই কই, তার তো থাকার কথা, তো বললো আমি জানি না দোস্ত, তো আর কি করবে, তো যাই হোক তাদের কথাবার্তা ওইখানে হলো, রাত্রেবেলা দোয়া দরুদ পড়ে ঘুমাইলো মামুন সাহেব, তার এক বন্ধু বললো যে আচ্ছা চিন্তা করিস না, ভয়টাই পাইলে ডাকিস সেই সেই, তুই তো ভয় পাইছিস ভালো। যাই হোক মামুন সাহেব ওই দিন আর রাতে কিছু হয় নাই, মামুন সাহেব রাত্রে ঘুমাইছে, বেঘরে ঘুমাইছে, পরদিন উঠলেন, উঠে তার মতো দিনে কার্যকলাপ করলেন, তিনি ওই দিন ভুলে গেলেন যে কি হয়েছিল, এতটা আর মনে ছিল না সারাদিন, সন্ধ্যার দিকে তার মনে পড়লো যে ঘটনাটা, কিন্তু কিছু তো করার নাই, তো তিনি চিন্তা করলেন যে এটা তো খবরটা নেওয়া দরকার, এখন তো বাড়িও যেতে পারতেছি না, তো তিনি একটা চিঠি লিখলেন তার ছোট মামাকে, তিনি লিখলেন যে মামা আমার সাথে দেখা হয়েছিল এখানে এরকম নাসির ভাইয়ের রাস্তার মধ্যে এরকম, তারপর নাসির ভাইয়ের বাড়িতে গেছিলাম, তো রাত্রে বেলা দেখলাম যে উনি আমাকে রেখে চলে গেছে এখান থেকে, কেউ নাই বাড়িতে, আমি একলাই ছিলাম, পরে আমি চলে আসছি এখান থেকে, একটু ভয় টয় পাইছি, তো আপনি যে নাসির ভাইয়ের ওখানে খবর নিয়েন, ওনার দোকানে যান, ওনার দোকানে যে খবর নিয়েন যে উনি কেন আমাকে রেখে চলে আসলো এখান থেকে, এ ওনার ব্যাপারটা কি, হঠাৎ করে আমাকে কিছু না জানায় ওই ঘরে রেখে আসাটা ঠিক হয় নাই, আপনি ওনাকে এটা বলেন, আর বলেন যে উনি যদি ঢাকায় আসে যাতে আমার সাথে দেখা করে, তো এই লিখে তিনি একটা চিঠি লিখলেন তার ছোট মামাকে, রাতে লিখে দিলেন, ফলদিন তিনি ওটা পোস্ট করে দিয়েছেন চিঠিটা, যাই হোক চিঠি পোস্ট করার পর তার দৈনন্দিন কার্যক্রম চলতেছে। মাঝে মাঝে মামুন সাহেব চিন্তা করছিলেন যে তিনি আবার যাবেন নাকি ওই নাসির ভাই ওখানে, যে দেখবেন নাকি কি ব্যাপার, তো পরে বাদ দিলেন ওই চিন্তা, যেখানে আর কে যায় এরকম এরকম ঘটনা, আর নাসির ভাইও যেহেতু যোগাযোগ করেনি, সে তো তার ঠিকানা দিয়েছিল নাসির ভাইকে, নাসির ভাইও তো যোগাযোগ করেনি, তো যাই হোক এরকম তার দিন কেটে যাচ্ছে প্রতিদিনের কার্যকলাপে। তো একদিন টিউশনি থেকে ফিরে এসে তিনি বাসায় দেখলেন যে তার চিঠি আসছে বাড়ি থেকে, তার বাবার চিঠি, তার ছোট মামার চিঠিও আছে, তো তিনি ওই চিঠি ব্যাপারটা পড়লেন, পড়ার পর তিনি ছোট মামার চিঠি নিলেন, ছোট মামার চিঠি নিয়ে তিনি পড়া শুরু করলেন। তো সেখানে তার ছোট মামা তাকে লিখছে প্রথমে যে কেমন আছো, এই যে লিখেই লিখছে তুমি এগুলা কি লিখলা। নাসির তো আজ থেকে এক মাস আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছে, নাসিরের সাথে তোমার দেখা হয় কিভাবে আর তার বাসায় তুমি যাও কিভাবে, এগুলো খুবই আশ্চর্য ব্যাপার, নিজের যত্ন নিও আর দোয়া দূত করে ঘুমাবা, আর যদি এই ঘটনা সত্যি হয় তাহলে এটা খুবই ভয়ের ব্যাপার, তুমি এক্ষুনি কোনো মসজিদে গিয়ে সেখানকার হুজুরের সাথে দেখা করো এবং তার পরামর্শ নাও, যদি বলেন তিনি তার মতো তুমি চিকিৎসা গ্রহণ করো। তো এগুলো পড়ে মামুন সাহেব মানে যার পণ্যায় অবাক এবং ভীত হয়ে যান, তার কাছে অবাক লাগে যে এই ঘটনাটা কি ঘটলো তার সাথে, এটা কি সম্ভব। তো তিনি মানে ওই দিন রাতে আর ঘুমাতে পারেন নাই, তিনি প্রচন্ড ভয় পেয়েছেন, তিনি চিন্তা করছেন যে আমি মোটরসাইকেলের পিছনে কাকে নিয়ে গেলাম আর কে আমাকে বসায় রেখে রান্না করতে গেল, ব্যাপারটা কেমন ছিল, আর সেই কুয়ার মধ্যে থেকে উঠে আসছিল এটাই বাকে, পুরো জিনিসটাই তার কাছে একটা রহস্যের জট তৈরি করে ফেলে এবং তিনি খুবই মানে এই জিনিসটা নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে যান। তো তিনি পরবর্তীতে একজন মসজিদের হুজুরের সাথে দেখা করেন এবং তাকে বলেন যে হুজুর আমি এরকম ভয় পেয়েছিলাম এই ব্যাপার। তো হুজুর শোনেন, শোনার পর বলেন যে আসলে আপনি কি এটা কল্পনা করছিলেন, পুরো ব্যাপারটা আপনার কল্পনা না তো, বা আপনার স্বপ্ন না তো। তখন নাসির ভাই বলে যে না আমার স্বপ্ন কেন হবে, আমার কল্পনা কেন হবে, আমি তো এরকম এরকম গেছি। তখন হুজুর বলে যদি সেরকম কিছু না হয় তো অনেক সময় আছে, অনেক দুষ্ট জিন আছে যারা এইভাবে মানুষকে মানে ভুলায় কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করে, ভয় দেখায়। তো আপনি ব্যাপারটা আসলে আগে শিওর হন যে এটা আপনার পুরো কল্পনা কিনা, যাই হোক আপনি দোয়া দুরুদ পড়েন, তিনি তাকে দোয়া বলে দিলেন যে এই দোয়াগুলো পড়বেন এবং বললেন যে আপনি এই দোয়া পড়ে নিজেই পানিতে ফু দিয়ে সে পানিটা খাবেন তাহলে আপনার জন্য ভালো হবে, আর রাত্রে এই দোয়া পড়ে ঘুমাবেন, এগুলো বলে দেয় মামুন সাহেবকে। তো মামুন সাহেব শুনে ওখান থেকে আসেন আর এই করেন না। তবে তিনি আসলেই ওখানে গেছিলেন নাকি এটা তিনি মানে শিওর হওয়ার জন্য তিনি তার রুমমেটদের বারবার জিজ্ঞেস করছে, এই ওই দিন রাত্রে কি আমি বাসায় আসছিলাম এভাবে। তো রুমমেটটা বলছে অবশ্যই আসছিস তো, রাত্রেবেলা এরকম আসছিস এবং তুই আমাদেরকে বলছিস এরকম ঘটনা। তো তিনি রুমমেটদের সাথে শিওর হয়েছেন এবং তারপরে আরো শিওর হওয়ার জন্য তিনি একদিন ওই জায়গায় যান মোটরসাইকেল চালায়। গিয়ে তিনি দেখেন দূর থেকে দেখেন ওই বাড়িটা, ওই বাড়িটা ওরকমই আছে এবং তিনি চিনতে পারেন যে এই বাড়িতে তিনি আসছিলেন, তিনি ওই বাড়িতে ঢুকেন নাই, বাড়ি থেকে অনেক দূরে দাঁড়ায় তিনি দেখছেন, তার ভয় লাগতেছিল। তিনি দূরে দাঁড়ায় যখন দেখছেন ওই তাল গাছ দুইটা দেখতেছেন এখান থেকে, তার ভয়ে বুক কাঁপতেছিল, তার কাছে মনে হচ্ছিল অদৃশ্যভাবে যে ওই নাসির ভাই ওখান থেকে তাকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, তার সারা শরীরে রোম দাঁড়ায় গেছিল। তিনি ওখান থেকে চলে আসেন আর তিনি ওটা ভুলে যাওয়ার চেষ্টা করেন আর কখনো তিনি ওদিকে যান নাই। আর তিনি যখন গ্রামে গেছেন এরপরও তিনি কখনো নাসির ভাইয়ের ওখানেও যান নাই ভয়ে, নাসির ভাই দোকান বা ধারে কাছে আসেন না, ওই নামটাই তার কাছে ভয়ের ছিল। যাই হোক এখন অনেক বছর পরে তার কাছে এগুলো অনেকটা ফিকে হয়ে আসছে, তিনি অনেক মানুষের অনেক ঘটনা শোনেন, অনেকের বন্ধু বান্ধবের কাছে তাদের এলাকার ঘটনা শোনেন অনেক কিছু। তো এটা তার জীবনের একটা বেশ ভয়ের ঘটনা যেটা তিনি আমাদের কাছে শেয়ার করলেন। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না, আমার কাছে কিন্তু মামুন সাহেবের এই এক্সপিরিয়েন্সটা বেশ বেশ ভয়ের মনে হয়েছে। যদি এরকম এক্সপিরিয়েন্স কারো থেকে থাকে সেই মানুষটা একেবারে ভয়ে জমে যাওয়ার কথা যখন তার সাথে এটা ঘটবে। তো যাই হোক এখন আর কথা না বাড়িয়ে আমি চলে যাব পরবর্তী ঘটনায়, কয়েক সেকেন্ডের জন্য আমি চলে যাব, ফিরে আসবো ঘটনা নিয়ে, ততক্ষণ বন্ধ করতে যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম অদ্ভুতুরের ঈদ স্পেশাল এপিসোডে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন সাব্বির আহমেদ মুন্সিগঞ্জ থেকে। তিনি তার মামা জামাল উদ্দিনের সাথে ঘটা একটি ঘটনা আমার কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো আমি চলে যাচ্ছি সাব্বিরের সেই ঘটনায়। সাব্বিরের নানা বাড়ি নদীপাড়ের একটা জায়গা, মানে পদ্মা নদীর কাছাকাছি একটা জায়গা, এবং তার নানার যে ভিটা ছিল বেশ বড় একটা ভিটা, সেখানে তারা একান্নবর্তী পরিবার ছিল। তো যাই হোক 1998 সালের দিকে সেই পরিবারে ভাগাভাগি হয় এবং সাব্বিরের মামারা মানে চার মামা ছিল তারা চারটা আলাদা আলাদা ঘর পান। তো তার যে ছোট মামা জামাল উদ্দিন তার ঘরটা ছিল নদীর বেশ কাছে, মানে যেখানে তিনি জায়গা পেয়েছেন এবং নতুন করে ঘর করেছেন, এবং সেই ঘরের পাশে তাদের ঘরের ভিটা থেকে বেরোলেই বেশ বড় একটা ক্ষেত ফসলের মাঠ এবং তার থেকে বেশ খানিকটা দূরে গিয়ে নদী বয়ে গিয়েছে, বেশ শীর্ণ হয়ে গেছে নদী, বাট ওখানে নদী বয়ে গিয়েছে। তো জামালউদ্দিন ইচ্ছা করে ওই জায়গাটা নিয়েছেন, তার ভাইদের রিকোয়েস্ট করেছিলেন যেন তার ভাইরা তাকে ওই জায়গাটা দেয় এবং তার ভাইরা ওইটাই মেনে নিয়েছিলেন তার সাথে এবং তিনি ওই জায়গায় ঘর করছেন। তো তখন তার বাবা কিন্তু তাকে বিয়ে দেন তার কিছুদিন আগে। তো যাই হোক, নতুন বউ নতুন ঘর, জামালউদ্দিন সাহেবের বেশ কাটছিল তার সময়টা। তিনি দিনের বেলা তার বাবার সাথে ব্যবসার কাজে থাকতেন, সন্ধ্যার পর এসে ঘরে চলে যেতেন এবং বেশ ভালোই সময় কাটাতেন। আর দিনের বেলা তার স্ত্রী তার পরিবারের অন্যদের সাথে থাকলেও রাতের বেলা নিজেদের বাসায় এসে ঘর বাড়ি গোছাতেন আর কি, নিজের ঘর। একান্নবর্তী পরিবার যদি হঠাৎ একটু আলাদা হয়, আলাদা বলতে বেশ দূরে না, কাছাকাছি তাদের সবার লোকেশন, যা হয় আর কি। তো সন্ধ্যার পর জামালউদ্দিন সাহেবের মন খুব একটা টিকত না, যদিও তিনি বিয়ে করছেন, এখন আর সেই বন্ধু বান্ধবদের সাথে আগের মতো যান না আড্ডাবাজি করতে। তো ঘরে খুব বেশিক্ষণ থাকতে পারতেন না, তার মন ছটফট করত। এই কারণে তিনি মাছ মারতে যেতেন। তিনি তার স্ত্রীকে বলতেন যে আমি মাছ ধরতে যাই। তো তার স্ত্রীও বলতেন আচ্ছা যান, কারণ জানে যে তাকে আটকায় রেখে লাভ নাই, সে যাবে। তো জামালউদ্দিন তার ওই ভর্সি আর জিনিসপত্র নিয়ে এরকম বেরিয়ে যেতেন এবং মাছ ধরে ফিরে আসতেন। একদিনকার ঘটনা, তিনি গেছেন জামালউদ্দিন সাহেব। তো ওই দিন তার বাবার সাথে এই মানে কিছু কাজ করে, কাচারি বাড়িতে কাজ টাজ করে তার বেরোতে দেরি হয়েছিল। বাসায় আসতে আসতে অলরেডি রাত হয়ে গেছে, 7:30-8টা। তো গ্রামের জন্য এটা মোটামুটি কিন্তু ভালোই রাত। তো বাসায় এসে তিনি কিছু খাওয়া দাওয়া করে স্ত্রীর সাথে কিছুক্ষণ সময় কাটায়, যখন মানে ভাল লাগতেছে না, এখন তো আসলে এমন একটা সময় যে তার মানে ঘুমাতেও পারবেন না তিনি, আবার বসে থাকতে পারবেন না, কারণ তিনি রাত জেগে থাকেন, বেশ রাত করে ঘুমান। তো তিনি তার স্ত্রীকে বললেন যে আমি মাছ ধরতে যাই। স্ত্রী বললেন আপনি এখন যাবেন? বলে যে হ্যাঁ এখন যাবো, বেশিক্ষণ থাকবো না। তিনি স্ত্রীকে অনেক বুঝায় ভুজুং ভাজুং বুঝায় তারপর তিনি বেরোলেন। বের হয়ে তিনি হাঁটা ধরলেন, একেবারে তার বাসা থেকে বের হয়ে ওই ক্ষেতের মধ্যে যে কোনাকুনি হেঁটে যাচ্ছেন, তার হাতে ছিপ, তার হাতে তার ওই বালতি, তার মধ্যে জিনিসপত্র, এগুলো নিয়ে তিনি হেঁটে যাচ্ছেন। আর জামালউদ্দিন সাহেব নাকি একা মাছ ধরতে বেশ পছন্দ করতেন, এটা তার একটা পছন্দের জিনিস ছিল। দল বেঁধে কয়েকজন নিয়ে মাছ ধরতেন না, তিনি মনে করতেন যে একা মাছ ধরলে ভালো ধরা যায়। যাই হোক, তিনি একেবারে হাঁটতে হাঁটতে ওই ক্ষেত পার হয়ে একদম নদীর পাড়ে চলে আসলেন। তো একটা জায়গায় তার নৌকা বাঁধা ছিল, এই জায়গায় তিনি তার নৌকা রাখতেন, ওই পাশে তার ভাইদের নৌকা আছে বেশ দূরে। তো তিনি চিন্তা করলেন যে নৌকা নিয়ে একটু সামনে চলে যাই, নদীতে তেমন একটা এখনই নাই, মানে খুব বেশি বড় না নদী, স্রোত বেশি নাই। তো তিনি ওই নৌকা নিয়ে এই ছিপ টিপ নিয়ে আস্তে আস্তে করে সামনে চলে গেলেন। তো গিয়ে একটা জায়গা মোটামুটি মনে করলেন যে এই জায়গাটা বেশ ভালোই, এখানে মাছ টাছ পাওয়া যাবে, তার তো একটা আন্দাজ আছে। তো ওখানে বসে তিনি বড়শি ফেললেন, বসে আছেন, খুব সুন্দর রাত, বাতাস বইতেছে বেশ সুন্দর মৃদুমন্দ বাতাস। আর নৌকাটাকে তিনি একদম পাড়ে নিয়ে আসছেন, এসে তিনি ওইখানে খুঁটা গেড়ে দিচ্ছেন, নৌকা আটকায় আছে, এর মধ্যে তিনি ছিপ ফেলে বসে আছেন। গাছের পাতাগুলো নড়তেছে, তিরতির করে কাঁপতেছে, চাঁদের আলো পড়ে বেশ অন্যরকম লাগতেছে। তো বেশ খানিক্ষণ বসে থাকার পর হঠাৎ তার এই ফটনা নড়ল এবং তার বড়শিতে টান পড়ল, তিনি বুঝলেন যে মাছ আটকাইছে। সাথে সাথে তিনি শুরু করলেন স্ট্রাগল মাছ ওঠানোর জন্য, বুঝতে পারলেন বেশ বড় একটা মাছ। বেশ খানিক্ষণ কসরত করার পরে তিনি দেখলেন পানির বেশ কয়েক ফিট নিচেই বেশ বড় আলোড়ন উঠছে, মানে তিনি বুঝলেন যে বেশ বড় মাছ, বেশ এরকম মানে নাড়া দিতেছে এরকম করে। তো তিনি মানে বেশ মানে কসরত করতেছেন, কসরত করতে করতে একসময় মাছটার মাথা উঠে আসবে, একটা আয়ের মাছ, বড় আয়ের মাছ। তো অনেকক্ষণ তিনি এরকম ই করতে করতে একসময় মাছটাকে উঠায় ফেললেন। উঠায় ফেলে তো খুব খুশি, নৌকা তো উঠায় একদম বড় একটা মাছ, এবং ধরে রাখতে কষ্ট হচ্ছে, নড়তেছে এরকম লাফাইতেছে। তো তিনি বুঝলেন যে এটা বেশিক্ষণ ধরে রাখা যাবে না, এরকম বালতির মধ্যে ফেললেন, ফেলে এবং বালতি ঝটঝট করে কাঁপতেছে এরকম। খুব খুশি তিনি, তিনি চিন্তা করলেন যে না আর এখন আর সময় না, এমনিও ওয়াইফকে বলে আসছেন যে তাড়াতাড়ি চলে আসবেন বাসায়, বেশিক্ষণ থাকবেন না, এত বড় মাছ যখন পাইছেন এখন তার তার প্রশ্নই আসে না এখানে বেশিক্ষণ থাকার। তিনি সাথে সাথে ওই নৌকার ই খুলে ওই খুঁটি খুলে আংটা যেটা অ্যাঙ্কর করছিলেন তিনি নৌকা বাইতে শুরু করলেন। বালতিটা রাখছেন নৌকার ঠিক মাঝখানে, কাঠটা সরায় অর্ধেক ঢোকায় রাখছেন, কারণ যদি মাছ লাভ দেয়, বেশ অ্যাক্টিভ মাছ, বড় এরকম বাঁকা হয়েছে বালতির মধ্যে, লেজ ঝাঁপাইতেছে এরকম। যাই হোক, নৌকা বাইতে 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 তিনি কাছে চলে আসেন, দূরে দেখলেন যে তাদের পাড় যেখান থেকে নৌকা রাখেন ওখানে চলে আসলেন, এসে নৌকা রাখলেন, রেখে ওটাকে বাঁধায় দিলেন ইসের সাথে, বাঁধায় কুটির সাথে বাঁধলেন, বেঁধে ওই বালতি নিয়ে উঠে আসলেন। তো বালতি নিয়ে যখন উঠে আসতেছেন, তার কাছে কেন জানি মনে হলো তার নৌকার উপর দিয়ে একটা বেশ উষ্ণ বাতাস, বেশ গরম বাতাস, একটা এই ধরনের বাতাস ইউজুয়ালি মানে এখানে খুব একটা পান না তিনি, এগুলা ওই যে কোনো গাড়ি ঘোড়ার সামনে দিয়ে গেলে এরকম বাতাস লাগে, ইঞ্জিন থেকে বের হয়ে যেরকম, এইরকম একটা গরম বাতাস, আনইউজুয়াল, মানে এমনি গরম বাতাস হঠাৎ দেখা যাচ্ছে, বাতাস বয়ে যাচ্ছে সেটা থাকে, দুপুরে থাকে, বাট এরকম রাতের বেলায় সব ঠান্ডা বাতাস বইতেছে, এর মধ্যে একটা গরম বাতাস, ঠিক মনে হলো তার নৌকার উপর দিয়ে এসে তার শরীরের উপর দিয়ে বয়ে গেল। এবং তার শরীরটা যেন কেমন অস্বস্তি লাগা শুরু করলো এই বাতাসের সাথে, কেমন ভারী ভারী লাগতেছে তার কাছে, মনে হচ্ছে শরীরটা ভারী হয়ে গেছে। স্পেশালি তার কাছে মনে হচ্ছিল যে তার দুই হাতের উপরে তার যে দুই কাঁধের এখানে মনে হচ্ছে বেশ ভার, কোন ব্যাগ ট্যাগ যদি পিঠের মধ্যে নেয় যেরকম ভার হয় ওরকম লাগতেছে। তো একটু অস্বস্তি ফিল করা শুরু করলেন, চিন্তা করলেন তার ব্লাড প্রেশার টেশার বাড়ছে নাকি, এগুলো চিন্তা করছেন। তিনি চিন্তা করলেন অনেকদিন ডাক্তারের কাছে যাই না, কি ব্যাপার হঠাৎ করে গরম বাতাস লাগলো এরকম লাগতেছে কেন, এই চিন্তা করে তিনি আসতেছেন। আবার মনে মনে চিন্তা করতেছেন যে তার মা বলে যে বাতাস লাগে অনেক সময়, রাত্রেবেলা মাছ ধরতে যাইস না তার মা এরকম মানা করে। তো চিন্তা করেন এরকম কিছু কি, তো তিনি এগুলো পাত্তা দিতেন না। তারপর ওই চিন্তা ভাবনা করে তার চিপ টিপ সব নিলেন, গোছাইলেন, বালতিটার মধ্যে নিয়ে তিনি হাঁটা দিলেন। বালতি কিন্তু এরকম ঝাঁকা খেতেছে বারবার, এরকম করতে করতে তিনি হেঁটে ওই ক্ষেতের মধ্যে উঠলেন, ক্ষেত দিয়ে আসতেছেন। তো ক্ষেতের মধ্যে যে আসছেন তখন কিন্তু ফসল মোটামুটি মানে পাকে নাই, আরো মানে একটু কাঁচা কাঁচা অবস্থা ফসলের, কাঁচা পাকা ফসল এরকম একটা, ওখানে বাতাস বইতেছে। তার কাছে কেন জানি মনে হলো তার পেছন পেছন কেউ আসতেছে, এরম লাগা শুরু করছে। তো তিনি একটু অস্বস্তি ফিল করলেন, চিন্তা করলেন যে আমার পেছন পেছন কে আসবে এখানে, মানে তার মানে একটু অস্বস্তি লাগতেছে এটাতে। তিনি বারবার পিছন ফিরে তাকাইলেন, কয়েকবার দেখলেন কিছুই নেই, পিছন ফিরে তাকাচ্ছেন যেহেতু ওই যে ফসলের মাঠে বাতাস চলে গেলে যেরকম হয় সেরকম বাতাসে এই ক্ষেতগুলো নড়তেছে। তিনি একটু অস্বস্তি ফিল করতে করতে তিনি যাচ্ছেন সামনে, বেশ ভারী লাগতেছে বালতিটা এবং তার কাঁধের মধ্যে বেশ ভারী লাগতেছে তার কাছে, মনে হচ্ছে যে তার ঘাটটা ভারী হয়ে আসছে। তো চিন্তা করলেন যে এরকম বেরোনোর মনে ঠিক হয় নাই, আবার মনে হয় ব্লাড প্রেশার বেড়ে গেছে, আরো অনেক কিছু শুনেন মানুষের কাছে ব্লাড প্রেশার বাড়লে যেরকম হয়। যাই হোক, কষ্ট করে তিনি বালতি নিয়ে আসতেছেন, মাছটার ওজনও আছে প্রায় 2-3 কেজির উপরে মাছ, 3 কেজির উপরে হবে মাছটার ওজন, মানে ভালোই বড় মাছ। তো তিনি হেঁটে হেঁটে আস্তে আস্তে এক সময় তার বাসার উঠানে ঢুকলেন। তো উঠানে ঢুকে দেখলেন যে উঠান তো খালি, উঠানের মধ্যে বাতি নাই, অন্ধকার, তার যে ওই রান্নাঘর সেটাও খালি পড়ে আছে। তো তিনি এখান থেকে ডাক দিলেন তার ওয়াইফকে, নাম ধরে জোরে জোরে কয়েকবার ডাকলেন। তো ডাকার পর দেখলেন যে তার স্ত্রী দরজা খুলছে, তার ঘরের ভেতর থেকে আলো এসে পড়ছে উঠানে। তিনি বললেন যে এই মাছ কাটতে হবে, আসো মাছ পাইছি, বিশাল মাছ, দেখো দেখো দেখে দাও বলে তিনি সেই মাছ নিয়ে আসলেন। তার স্ত্রীও খুশি হয়ে বেরোলো, তার স্ত্রী খুশি হইতেন মাছ দেখলে, তাকে মাছ ধরতে পারলে খুশি হইতেন, তিনি মনে করতেন যে তার হাজবেন্ডের একটা অ্যাচিভমেন্ট। তো তিনি বের হয়ে আসছেন, তো উঠানের মধ্যে তো বাতি নাই, তিনি ঘরের ভেতর থেকে হারিকানটা নিয়ে আসছেন, এনে জ্বালাইছেন, বাড়াই দিচ্ছেন। তো দেখলেন যে জামালউদ্দিন ওই বালতি এনে রাখলো, তো স্ত্রী হ্যারিকেন উঁচা করে ধরলো, তিনি বলেন দেখো মাছের লেজ ধরে উঠায় দেখালো। তো দেখলো যে বেশ বড় মাছ, তার স্ত্রী খুব খুশি হলো, বলে যে এটার ওজন 4 কেজির বেশি হবে, তার স্ত্রী বলতেছে। বালতিটা আবার ধরে উঁচায় দেখলো, তো বললো যে হ্যাঁ এখন এটা ই করো, রান্না করো আজকে। এখন হ্যাঁ তাহলে আমি কি করবো, ফ্রিজে রাখা যাবে না? না না না, এখন কিসের ফ্রিজে রাখা, ফ্রিজে রাখতে গেলে এখন আব্বার ঘরে যাওয়া লাগবে, মানে তাদের ফ্রিজটা ছিল তার আব্বার ঘরে, বলে যে এখন এগুলো না, আর তাজা মাছ এটা খামো না, বরং তুমি এখন রান্না করবো, রান্না করার পর রাতের বেলা যা দিয়ে আসুন আমার ঘরে, মানে রাতের বেলা সে তরকারি পৌঁছায় দিবে তার মায়ের ঘরে। তো তার স্ত্রী অগত্যা বললেন আচ্ছা ঠিক আছে চলো। তো গেলেন, তিনি বললেন যে তুমি এগুলা কাটাকাটি করো আমি দেখি, তার কাছে খুব খুশি লাগতেছে জামাল সাহেবের। আর জামালউদ্দিন বললেন তার স্ত্রীকে যে আমার কিন্তু শরীরটা একটু খারাপ লাগতেছে। তো তার স্ত্রী বললো কি হয়েছে, কেন জানি মনে হলো হঠাৎ করে মানে শরীরটা ভারী হয়ে গেল কেমন এরকম। তিনি আর ওই গরম বাতাস লাগছে এটা বললেন না, বললে তার স্ত্রী হয়তো একটু ভয় পেতেন, কারণ দেখা যাচ্ছে যে মহিলারা এই সব ব্যাপারে একটু বেশি কষাস হয়। ওইটা বললেন না, বললেন শরীরটা কেমন জানি ভারী লাগতেছে এসেই। তার স্ত্রী বললো যে ডাক্তার দেখো না কেন, তোমার তো বলছি যে ডাক্তারের কাছে যাও দেখো, তোমার তো তুমি অনেক বেশি মাংস খাও, এই খাও, তোমার তো প্রেশার বাড়বে। যাই হোক, এগুলো বলতে বলতে তারা দুজন কথা বলতেছে না, মাছটাকে রাখছেন, হারিকেন জ্বালায় তারপর অন্য আগুন জ্বালানোর ব্যবস্থা করলেন চুলাতে, তার স্ত্রী চুলা জ্বালায় দিলেন, কাঠ লাকড়ি ঢুকায় পাটকুড়ি দিয়ে দাও দাও করে আগুন জ্বলতেছে সেখানে, মানে চুলা জ্বলে উঠছে, কঠিন অবস্থা। এখন জামালউদ্দিন বললেন যে রান্না বাড়ার আরো সরঞ্জাম আমি এনে দিতেছি, তিনি বাসার থেকে আরো জিনিসপত্র এনে দিলেন, মাছটা রাখা হয়েছে। তো তার স্ত্রী বললেন মাছ কাটা লাগবো না, বলে হ্যাঁ, বলে আচ্ছা ঠিক আছে মাছ কাটারও ব্যবস্থা করতেছি। তো জামালউদ্দিন ঘরে গিয়ে তার স্ত্রীর জন্য সেই বটি আর ছাই এগুলো দিয়ে পাশে রেখে গেলেন, রেখে বললেন যে আমি যাই, আমি একটু ঘাড়ে পানি দিই, মাথায় পানি দিই, মানে একটু গোসল করে ফেলাই, শরীরটা ভারী লাগতেছে তো কি কেমন জানি লাগতেছে, তো গোসল করে আসি। তো তার স্ত্রী বললো যে আচ্ছা আচ্ছা যাও তুমি ওখান থেকে হারিকেনটা নিয়ে যাও, যা করো আর এই হারিকেনটা থাক, আমি মাছ কাটি। তো বলে তার স্ত্রী মাছ কাটার মন দিল, মাছ পরিষ্কার করতেছে। আর জামালউদ্দিন চলে গেলেন তাদের কলপাড়ের দিকে, কলপাড় মানে গোসলখানার জায়গা। তো তাদের গোসলখানাটা ছিল এরকম, তাদের ঘর থেকে একটু সামনে গেলে এদিকে এরকম চারিদিকে ই দেওয়া, টিনের বেড়া দেওয়া, উপরে কিছু নাই, উপরে খোলা খোলা আকাশ দেখা যায়, আর নিচে পাকা করা, আর এর মধ্যে টিউবওয়েল লাগানো। তো ওখানে ঢুকে গেলেন, দরজাটা টেনে দিলেন, টিনের দরজা, আর তিনি তার ওই নতুন যে কাপড় চোপড় আনছেন, লুঙ্গি গামছা, এগুলো রাখলেন উপর দিয়ে টিনের ওই বেড়ার উপরে। আর তার যে গোসলখানা, তার পেছনে গাছ আছে, বড় পেয়ারা গাছ, সে পেয়ারা গাছের ডাল কতগুলো উঠে আসছে এখানে, আর আকাশে একটা চাঁদ। তো জামাল সাহেব ওখানে কল ছেড়ে, কল চেপে চেপে বালতি ভরলেন, বালতি ভরে তিনি গোসল করতেছেন, শুরু করছেন। তো পানি ঢাললেন যখন, তিনি বলছেন মানে পানিটা মাথার ঘটি ছিল, ঘটির মধ্যে পানি থাকে আর কি, তো ঘটিতে পানি ভরে তিনি যখন মাথার মধ্যে দিচ্ছেন, তিনি বিসমিল্লা বলছেন। এটা বলার সাথে সাথে পানিটা যখন তিনি গায়ে ঢালছেন, সাথে সাথে তার গায়ে একটা ঝাড়া মারল, বিসমিল্লা বলে যখন পানি ঢালছেন গায়ে একটা ঝাড়া দিল, মনে হলো যে তাকে কেউ ঝাঁকা দিয়ে দিছে এরকম। জামাল সাহেব একটু ভয় পেয়ে গেলেন, কেঁপে উঠছেন, কেঁপে উঠে মনে তার শরীরটা ঝাঁকি দিয়ে ঠান্ডা হয়ে গেছে সারা শরীর, পানি ঢালার পর পানিটা গায়ে কেঁপে উঠলেন তিনি, পানিটা যখন নেমে গেল সত্যি, আর মনে হলো একটা গরম ভাব, উষ্ণতা তার পা বেয়ে নেমে গেল। এরকম তিনি শব্দ পেলেন যে তার যে গোসলখানার পেছনের যে গাছটা, পেয়ারা গাছটা, ওইটাকেও নাড়া দিল, জোরে এরকম নাড়া দিল, মনে হলো ওখান থেকে পাখিটাকে উড়ে গেলে যেরকম সেরকম শব্দ, চটপট চটপট করে ওখানে পাখিটাকে উড়ে গেল। তিনি অবাক হলেন যে কি রে এরকম শরীর ঝাড়া দিল কেন, আর এখান থেকে কি উড়ে গেল, মানে পাখিটা কি ঘর বাঁধছিল নাকি এখানে। তো যাই হোক, তিনি আবারও পানি ঢাললেন, বিসমিল্লা বলে ঢাললেন প্রত্যেকবার, তো ঢালতে ঢালতে শরীর ঠান্ডা হয়ে গেল, তার যে শরীর একটা ভারী ভাব ছিল এটা চলে গেছে, তার মানে এই ভাবটা চলে গেল, শরীরটা অনেক হালকা মনে হইতেছে, ফ্রেশ লাগতেছে। তিনি তাড়াতাড়ি শরীর তার গা মুছে তিনি আবার নতুন কাপড় চোপড় পরে পুরনো কাপড়গুলো ওই বালতিতে রেখে দিয়ে তিনি বেরোলেন ওখান থেকে, বের হয়ে আসতেছেন, তিনি হেঁটে হেঁটে আসতেছেন। তো তিনি যখন নাকি তাদের উঠানের দিকে আসতেছেন, তার কাছে হঠাৎ করে মনে হলো তাদের পাশে যে গাছগাছালি আছে ওইখানে কোনো শব্দ হচ্ছে, শব্দ হচ্ছে। তো তিনি বোঝার চেষ্টা করলেন কি রে এখানে শব্দ কি, রাতের বেলা মানে তাদের বাসার এই জায়গায়, মানে ভিটার এত দূরে কখনো শিয়াল টিয়াল আসে না, আর গ্রামের কুকুরও খুব একটা আসে না, কিন্তু শুনে মনে হচ্ছে কুকুর বা শিয়াল দৌড়ে গেলে যেরকম হয় সেরকম শব্দ। তো তিনি চিন্তা করলেন এখানে এগুলো আসছে কেন, তখন তিনি ভাবলেন এই মাছের ঘ্রাণ পেয়ে আসছে নাকি এখানে, তার স্ত্রী তো উঠানে একা, আর তার স্ত্রী ছোটখাটো মানুষ, শুকনা পাতলা, সে এখানে বসে কাজ করতেছে, তিনি ভয় পেলেন যে সে তো ভয় পেয়ে যাবে, এবং মনে হয় যে তার স্ত্রী একটু ভীত টাইপের তার কাছে মনে হয়, আর মানে একদম নরম ধরম মানুষ আর কি। তো তিনি তাড়াতাড়ি মানে ওই ঝোপের দিকে উঁকি দিলেন যে কি এখানে দেখার জন্য, হারিকেনটা রেখে গেছিলেন এই পাশে, হারিকেনটা উঁচা করে নিয়ে ঝোপের দিকে উঁকি দিলেন। তো হারিকেনটা উঁচা করার পর এক সেকেন্ডে একটা জিনিস মনে হয় দেখলেন তিনি, এটা তিনি পুরোপুরি শিওর ছিলেন না কি, তার কাছে মনে হলো যে একটা মানুষই, মানুষ যদি হয় হামাগুড়ি যদি দেয় একটা মানুষ, সেরকম হামাগুড়ি দেওয়ার মতো একটা মানুষ, খুব দ্রুত অনেকটা বানর যেভাবে দৌড়ায় যায়, কাইন্ড অফ লাইক গরিলা বা ওই যে শিম্পাঞ্জি যেভাবে দৌড়ায় যায় দুই হাত দিয়ে, এরকম করে একটা কালো কিছু এরকম দৌড়ায় গেল মানুষের মতো ওই ঝোপের মধ্যে দিয়ে দৌড়ায় গেল একদম সামনে, অ্যাজ ইফ যে তার আশেপাশে ছিল ওখান থেকে দৌড় দিচ্ছে জিনিসটা সামনে। তিনিও তাড়াতাড়ি দেখে তার একটা মানে ভয় লাগছে, তিনিও দৌড় দিচ্ছে ওইটা ওই সাইড ধরে, দৌড়াতে দৌড়াতে তিনি সামনে দিয়ে দেখলেন যে ছায়ার মতো ওইটা নাই হয়ে গেল ওই পাশে, কিছু নাই। তো তিনি অনেকক্ষণ ওই জায়গায় ঢুকে গেছেন দেখার জন্য, তো যেই জায়গায় তিনি ঢুকছেন ওই জায়গাটা অ্যাকচুয়ালি মানে মানে সবজির ই করছিল, মানে তার মা তার স্ত্রী সবাই মিলে করছিল, ওই যে লাউয়ের মাচা আছে, তারপর সিমের গাছ আছে, এই জায়গা মানে সবজির ই। তো উনি কিন্তু ওখানে ঢুকে গেছেন জামাল উদ্দিন, ওখানে উঠে দেখতেছেন যে ওইখানে আর কিছু না, এইভাবে দেখতেছেন। তো অনেকক্ষণ ওখানে খোঁজাখুঁজি করলেন, দেখলেন কিচ্ছু নাই, তারপর চিন্তা করলেন খামা খেয়ে সময় নষ্ট করতেছে, আমি ফিরে যাই, মানে ওয়াইফ যেখানে মাছ কাটাকাটি করছে ওখানে যায়, সে যদি হঠাৎ করে কুকুর টুকুর কিছু দেখে এটা কি, যেটা বানরের মতো দেখলে এটা কি, চিন্তা করে তিনি হেঁটে হেঁটে আবার ওদিকে আসতেছেন তাদের উঠানের দিকে। উঠানে কাছাকাছি আসতে এই সবজির বাগানের দিক থেকে তার চোখ পড়লো উঠানের মধ্যে, তো দেখলেন যে ওইখানে হারিকেন জ্বলতেছে, ওই ইসের ওখানে তার স্ত্রীর পাশে একটু দূরে হারিকেন জ্বলতেছে, তার স্ত্রী মাছটাকে কাটতেছে আর কি, বেশ কয়েক পিস করছে এরকম, মাথাটা আর ইটাই করছে। তো এই সময় তিনি দেখতেছেন হঠাৎ করে তার চোখ পড়ছে তার স্ত্রীর পেছন দিকে, মানে তার স্ত্রীর পিঠের পেছনে দেখতেছে, তিনি দেখতেছেন ওইখানে ওই ঝোপের ভেতর থেকে দুইটা চোখ জ্বলতেছে, মানে একটা জায়গায় অন্ধকার আরো ঘনীভূত হওয়া মনে হইতেছে, একদম অন্ধকারের মধ্যে থেকে একটা ডার্ক আর একটা ফিগার, চোখ দুইটা জ্বলতেছে এরকম, অনেকটা ওই রাতের বেলা যেভাবে চোখ জ্বলে কুকুর বিড়ালে সেরকম চোখ জ্বলতেছে, এবং সেটা তার স্ত্রীর দিকে তাকা আছে ওখান থেকে, মানে এক দৃষ্টিতে, মানে সেখান থেকে মাছ দিয়ে কাটতেছে ওইদিকে। তো তিনি দেখে বুঝতে পারলেন জিনিসটা ভালো কিছু না, এটা অন্য কোন প্রাণীর মতো তার কাছে লাগে নাই, কারণ এইরকম অন্ধকার প্রাণী একটাই হতে পারে যে কালো চিতা বা কিছু, এটা তো এখানে নাই, এটা কি। তিনি তাড়াতাড়ি তার হাতে হারিকানটা রেখে তিনি আশেপাশে তাকাচ্ছেন যে কিছু পান কিনা। তো তিনি পেলেন যে ওইটাকে ওই যে বাঁশের চিকন চেড়ার মতো, যেগুলো দিয়ে ওই যে ইসের মধ্যে সবজির বাগানে ই দেওয়া থাকে, মানে সাপোর্ট দেওয়া থাকে, তিনি একটাকে টেনে তুলে ফেললেন। তুলতে যায় তার হাতের মধ্যে চোচ ঢুকে গেল, তিনি ওইটা খেয়াল করেননি। তারপরে তিনি ওইটাকে টেনে ধরে তাড়াতাড়ি তার স্ত্রীর দিকে যাওয়া শুরু করলেন দ্রুত, মানে কিন্তু শব্দ করলেন না যে স্ত্রী যদি ভয় পায়। তিনি ওখানে পৌঁছানোর আগে দেখলেন ওই কালো ওয়াপটা শ্যাত করে ওখান থেকে তার স্ত্রীর কাছে চলে আসছে, প্রায় 3 ফিটের মতো। আর তার স্ত্রীও মনে হয় বুঝতে পারছিল কিছু, তিনি হাতের মধ্যে ওই যে চুলার চেলা কাঠ একটা বের করে শত করে ঘুরায় সামনে নিয়ে ওইটার গায়ের মধ্যে বাড়ি দিলেন, মানে ওই চেলা কাঠটা। তার মানে তার স্ত্রী বুঝছিল কিছু একটা তাকে দেখতেছে বা কাছে আসছে, মানে ওই টাইমিংটাও তার স্ত্রী বুঝে গেছিল। সে চেলা কাঠটা বের করে এরকম করে বাড়ি দিলেন, তো মনে হলো কেমন একটা চিজি শব্দ টাইপের, মানে শব্দটা মানে ইঁদুর যদি ডাকে যেরকম একটা শব্দ হয় সেরকম একটা শব্দ। আর মনে হলো যে বাড়িটা পড়ছে, এটা বাতাসের মধ্যে পড়ছে নাকি কোনো কাপড়ের মধ্যে পড়ছে, লাগলে যেরকম ফত করে ওঠে সেরকম। কিন্তু ওই বাড়ির সাথে সাথে মনে হলো ওই জিনিসটা, ওই এটা নিজে দেখছেন জামালউদ্দিন চোখে, যে ওই কালো যে ফিগারের মতো জিনিসটা মনে হলো কালো ধোঁয়ার মধ্যে মতো একেবারে ছিটায় বাতাসে মিলায় গেল, অ্যাজ ইফ পানির মধ্যে কোনো কালি ঢেলে দিলে যেভাবে পানির মধ্যে গোলায় যায় ওরকম বাতাসের মধ্যে গোলায় সরে গেল। ততক্ষণে জামালউদ্দিন পৌঁছায় গেছেন স্ত্রীর কাছে, তিনি হাত ধরে টেনে স্ত্রীকে সরায় নিয়ে আসেন। তার স্ত্রী ভয়ে কাঁপতেছে, তাকে ধরে রাখছে শক্ত করে। তো তিনি তাকায় দেখতেছেন যে কিচ্ছু নেই ওই জায়গাটায়, কিন্তু ওই জায়গাটা কেমন একটা বাজে গন্ধ, খুব বাজে একটা গন্ধ, মানে খুব পচা কিছুর একটা গন্ধ। তো তিনি তাড়াতাড়ি স্ত্রীর হাত থেকে চেলা কাঠটা নিয়ে সামনের দিকে ধরে বললেন তাড়াতাড়ি ঘরে চলো, বলে ঘরের দিকে তিনি যাওয়া শুরু করলেন। স্ত্রীকে নিয়ে তিনি যখন ঘরের গেটের কাছে পৌঁছায় গেছেন, তখন এই জায়গায় তিনি শব্দ পাচ্ছেন কেমন জানি একটা ঘর 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 শব্দ। তো ফিরে তাকাইলেন দরজার কাছ থেকে, হাতে কিন্তু তখনও চেলা কাঠটা আছে তার, যেখানে ওটার মধ্যে আগুন ধরে আছে। ওরে যে তাকায় দেখতেছেন যে ওই মাছের ওইখানে, ওই যেখানে মাছটা রেখে আসছে তার স্ত্রী, তার হাতে কিন্তু তখনও ওই মাছের আস্তে আস্তে লাগানো তার স্ত্রীর, দেখতেছে ওই মাছের ওইখানে একটা কালো কুকুর, এরকম বড় একটা কালো কুকুর চোখ দুটো জল জল করতেছে, ও মাছের ওখানে মুখ নামায় তাকায় আছে তাদের দিকে। তো তিনি চিন্তা করলেন যে এখন কি মানে কোনো কিছু করবো নাকি, তিনি বুঝতে পারছেন যে এটা খারাপ কিছু, পিশাচ বা খারাপ জিন বা কিছু একটা, কিন্তু এবং তার স্ত্রী এটাকে বাড়ি দিছে এই আগুনের কাঠ দিয়ে, তার মানে এটার বাজে ইফেক্ট হয় সাধারণত গ্রামে এরকম কথা শোনা যায়। তো তিনি চিন্তা করলেন যে এখন কি আরো কিছু করবে নাকি, চিন্তা করলেন যে না এটা ঝামেলা করে লাভ নেই, এটা যখন আসছে মাছ নিতে মাছ নিয়ে যাক না। তো তিনি ওই চেলা কাঠটা বাইরে ফেলে তার স্ত্রীকে নিয়ে ঘরে ঢুকে গেলেন। তো তার স্ত্রী বলতেছে দরজা লাগাই দিচ্ছেন তিনি, তো স্ত্রী বলতেছে যে আমি হাত ধুবো না, আমার শরীরে ময়লা এরকম হাতে, বলে চুপ দরকার নেই এখন বাইরে যাওয়ার। অনেকক্ষণ তারা ঘরে বসেছিল, তো জামালউদ্দিন সাহেব দোয়া পড়তেছিলেন, তার স্ত্রীকেও ফু দিতেছিলেন, নিজেও পড়তেছিলেন বারবার যতটুকু যা পারেন দোয়া দুরুদ, পরে স্ত্রীকে ফু দিচ্ছেন নিজে ফু দিচ্ছেন। অনেকক্ষণ পর তিনি দরজাটা একটু মেলছেন, মেলে দেখতেছেন তার উঠানের মধ্যে কোনো ওই মাছের কিছুই নাই, সেই মাছের যে আসটে ফেলছিল তার, মানে ওই মাছের তো ওরকম আস হয় না, বা কেটে টেটে যা যা অংশ ফেলছিল সেগুলো কিছুই নেই উঠানের মধ্যে, পুরো ফাঁকা ওই জায়গাটা। তো তিনি তখন বেরোলেন, বের হয়ে যে তিনি স্ত্রীকে দাঁড়া করা রাখছেন দরজায়, দাঁড়া করে নিজে হেঁটে হেঁটে গেছেন ওদিকে, যে দেখতেছেন কিচ্ছু নেই আসলেই, ওই যে প্লেটের মধ্যে মাছ রাখছিলেন একটা বড় একটা থালার মতো, সেটার মধ্যে কিচ্ছু নেই, মাছের আসতে পর্যন্ত নাই। তো তিনি তাড়াতাড়ি হেঁটে হেঁটে গেলেন তার ইসে, তার যে রান্নাঘরের কাছে যে জায়গাটা, ওখান থেকে কলসি ভর্তি পানি ছিল, কলসির পানি নিয়ে এসে তার স্ত্রীকে বললেন যে এখানে দাঁড়াও, হাত বের করো। গেটের সামনে দাঁড়াই তিনি পাশ দিয়ে হাতটা ধুয়ে দিলেন স্ত্রীর, ধুয়ে দিয়ে তিনি ঘরের মধ্যে চলে গেলেন কলসি নিয়ে, কলসিটা নিয়ে ঢুকে গেলেন, আর রাতের বেলা আর বেরোন নাই। তাদের ঘরের আশেপাশে নাকি রাতের বেলা কুকুর কাঁদছে চিৎকার করে করে, এবং ভয়ঙ্কর ভাবে এই কুকুরের কান্না তিনি শুনেন নাই আগে। তো পরদিন দিনের বেলা, ওই দিন ফজরের পর্যন্ত জেগেছিল আজান পর্যন্ত, ওই দিন আর ই করেনি, পরদিন দিনের বেলা জামালউদ্দিন সাহেব তিনি গেলেন তার মায়ের কাছে, যে বললেন যে এরকম এরকম ঘটনা ঘটছে রাত্রে। তার মা তাকে বকা দিল যে তোরে কতদিন মানা করছি রাত্রেবেলা ওই করতে, মাছ ধরতে যেত, তুই মাছ ধরতে যাস কেন রাত্রেবেলা গাঙের মধ্যে, এটা খারাপ, তোর সাথে আইছিল কালকে, বকা টকা দিল তারে। দিয়ে তার আম্মা বললেন যে তোর বউরে এখানে রাখ, বাসায় রেখে যা, তুই ই করবি না। তো তার স্ত্রীকে তিনি মায়ের কাছে রেখে আসছিলেন, দুপুরের পরে তার আম্মা ওইখানকার মসজিদের যে ইমাম সাহেব আছে তাকে এনে স্ত্রীকে ঝাড়ান, বলে যে না, ইমাম সাহেব বলেন যে না তার কিছু হয় নাই, তবে সে যেহেতু বাড়ি দিছে ওইটাকে, ওটা খারাপ কোনো পিচাস ছিল, মানে গ্রামের মানুষ পিচাস বলে পিচাসকে, বলে ওটা পিচাস ছিল, ওইটারে বাড়ি দিছে, এটা দিয়ে তো কোনো ক্ষতি করলেও করতে পারে, তো বলে দোয়া দুরুদ পড়ে সবসময় থাকতে হবে, ইমাম সাহেব যান ওনাদের বাসায়, ওই জামালউদ্দিনের ঘরে যান, যে ওইটা ঘরটা বন্ধ করে দেন, বন্ধ করে দিয়ে বলেন যে দোয়া দরুদ পড়তে, তাদেরকে সবসময় নামাজ কালাম ঠিক মতো পড়তে, আর বলে যে রাতের বেলা এরকম যাওয়াটা ঠিক না, একা একা সব ভালো না লাগলে আপনি মাছ ধরতে চলে যান, এটা ঠিক না, আর যে কোনো কাজে যাওয়ার সময় দোয়া পড়ে যাবেন, আপনি কালকে একটা বড় বাচ্চা বাচ্চান, আপনি গোসল করার সময় আপনি বিসমিল্লাহ বলে পানি ঢালছেন শরীরে, এটাতে কি হচ্ছে জানেন, আপনার শরীরে ওই যে খারাপ জিনিস থাকতে পারেনি সাথে সাথে ওইটা ছেড়ে গেছে আপনার ওই জায়গায়, আপনার কিন্তু ভর করে আসছিল। তো যাই হোক, জামালউদ্দিন এরপরে নাকি উনি কয়েকদিন ওনার ঘরের আশপাশ দিয়ে দূর দিয়ে এরকম কুকুরের কান্না শুনতে, এবং মানে ভয়ঙ্কর কুকুরের কান্না, এটা শুনলে মানুষের নাকি মানে একদম রাতের বেলা ভয় লেগে যাবে এরকম। আর জামালউদ্দিন এরপর থেকে এই কয়েকদিন মানে খুব তাড়াতাড়ি বাসায় আসতো, আর তারপর তার বোনকে এনে রাখছিলেন বাসায়, মানে তার স্ত্রীর সাথে কয়েকদিন, যাতে ভয় না পায় এরকম। আস্তে আস্তে এই ব্যাপারটা ই হয়ে যায়, আর ওরকম কিছু দেখেন নাই তারা। আর এমনি গ্রামে তো অনেক কথাই শোনা যায়, মাছ ধরতে পরেও গেছেন তিনি অনেক পরে, বাট একা একা আর যেতেন না, সাথে কাউকে নিয়ে যেতেন আর কি, ভাইকে বা বন্ধু কাউকে নিয়ে তারপর যেতেন, তো এরপর আর ওরকম কিছু দেখেন নাই। তো যাই হোক, এই ছিল সাব্বির আহমেদের শেয়ার করা ঘটনা, তার মামার সাথে ঘটা। আমার কাছে কিন্তু জামালউদ্দিন সাহেবের এই ঘটনাটা বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, বেশ ভয়ের মনে হয়েছে। আর গ্রাম বাংলার ঘটনা আমার কাছে সবসময় ক্লাসিক মনে হয়, এমনকি আমি যখন কোনো গ্রামে বেড়াতে যাই আমার কাছে সেখানকার পরিবেশটাই অন্যরকম লাগে, মনে হয় যে বেশ একটা মিস্টিক এনভায়রনমেন্ট, সন্ধ্যার পরে মনে হয় আসলেই যে এখানে একটা ভৌতিক ইমেজ কাজ করে। তো যাই হোক, আমি কল্পনা করছিলাম ঘটনাটা শেয়ার করার সময় আমার মনে হচ্ছিল যে আমি ওই জায়গায় প্রেজেন্ট আছি, বেশ লেগেছে আমার কাছে। আর আপনাদের যাদের কাছে এরকম কোন ঘটনা আছে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন, আমাদের কাছে ঘটনা পাঠাবার ঠিকানা হচ্ছে odbhuturi@gmail.com which is odbhuturi@gmail.com। আপনি পাঠিয়ে দেবেন আপনার নিজের সাথে ঘটা কোনো ঘটনা, অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষটির কনসেন্ট নিয়ে পাঠিয়ে দিতে পারেন। ঘটনাটি যদি মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলবো। আপনি কিন্তু আপনার এলাকার কোন মিথ লেজেন্ড অথবা আপনাদের এলাকার কোন ফোকলোরও আমাদের কাছে শেয়ার করে ফেলতে পারেন, সেটি যদি মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করব। আর আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, আজকে ঈদ স্পেশাল এপিসোড থেকে আমি বিদায় নিয়ে নেব, আপনাদের সাথে দেখা হবে সামনের সপ্তাহে থার্সডে নাইট ফিয়ারে। আমাদের ফেসবুক পেজে, মানে আমার ফেসবুক পেজে আহমেদ বাবুর যে ফেসবুক পেজ, সেখানে আপনারা শুনতে পারবেন থার্সডে নাইট ফিয়ার, সেখানে আপনাদের সাথে আবারও দেখা হবে। আর আমি আশা করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অদ্ভুত অন্যরাও শুনতে পায়। আর যারা ফেসবুক আমাদের থার্সডে নাইট ফিয়ার শুনেন, সেখানে আমাদের পেজটিকে ফলো করে রাখবেন, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেটাতে জয়েন করে ফেলতে পারেন আমাদের সব আপডেট পাওয়ার জন্য। এছাড়াও আপনি প্যাট্রিয়নে গিয়ে পেয়ে যেতে পারেন অদ্ভুতের সব অ্যাড ফ্রি এপিসোডগুলো, পেয়ে যেতে পারেন আমাদের থার্সডে নাইট ফিয়ার এপিসোডগুলো, আরও কিছু স্পেশাল কন্টেন্ট সেখানে রয়েছে, তো আপনারা সেখানে গিয়েও দেখতে পারেন, সেখানে গিয়েও মেম্বার হয়ে যেতে পারেন, সেখানে ফ্রি মেম্বারশিপও রয়েছে। তো আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে থার্সডে নাইট ফিয়ারে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।